17 ডিসেম্বর 2015, ধোপাপট্টি জামে মসজিদ, জামতলা, চাষারা, নারায়ণগঞ্জ। اسلامی مجلس مجلس کتب عالم عارف باللہ حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکت ملعالی
بلوان نصیحت پیش کرمین کار کل کار بشو بکھا تو پیر مکمل قطب العالم شیخ العالم والعجم شیخ المشایخ استاد الاساتذہ رومی زمانہ مصلح الأمة وخير السنة
الله استغفر الله চেয়ার হওয়া উচিত ছিল যেটা আরামে বসার মতো সুস্থভাবে বসার হচ্ছে আর না, যাদের হাতে ইন্তজাম তারা আগে ফিকির করা উচিত না। এগুলো চেয়ার একটা কেউ আইনে দিছে, এটা আইনে হাজির করে দিছে। আলহামদুলিল্লাহ وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم میرے মানুষের অন্তরে শান্তি আল্লাহকে মহব্বত করার মধ্যে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত ভালো সে তত বেশি সুখে থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে। রাজা বাদশারা ওই শান্তি পায় নাই, অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা যে শান্তির নূরে ডুবে থাকতেন, ফেরাউন ওই শান্তির মুখ দেখে নাই, বেলাল রাজি আল্লাহ তালা যে শান্তির নূরে শান্তির দরিয়াতে ডুবে থাকতেন। কোরআন করিমে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহ বিজিকিল্লাহ খুব গভীর মনোযোগে তোমরা শুনো যে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণেই কেবল অন্তরের শান্তি, আল্লাহকে খুশি রাখলে শান্তি শান্তি, আল্লাহকে নারাজ করলেই অশান্তি। দিলারামে কে তারি দিলদার বন্ধ দিগার চশমা ধামা আলম ফুরুবন্ধ, যেই দিল সারা দুনিয়ার থেকে নজর হটায় নিয়া আল্লাহর উপর নজরকে স্থির করছে, দুনিয়াতেই সে শান্তি এমন পায় যে যেন জান্নাতে বাস করতেছে। হাকিম উল উম্মত মুজাদ্দুদ্দিন মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে ও গুলকারিয়া হ্যায়, যে আমি ঈমানওয়ালা জিন্দগি লাভের পর, সুন্নত মোতাবেক জিন্দগি লাভের পর আল্লাহর বলিদের সোহবত এবং দোয়া ও তাওয়াজ্জুহের বরকতওয়ালা জিন্দগি লাভের পর বন্ধুরা আমার মনে হয় কি দুনিয়ার জীবনে সর্বদা আমি যেন জান্নাতেই বাস করতেছি। মে রেতা হু দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে গুগুল কারিয়া হে, আমার হৃদয়ের মধ্যে এমন একটা ফুল বাগান আল্লাহ তালা বানায় রাখছেন। আল্লাহর খাঁটি বান্দা যারা হয়, ঈমান তাদের কামিল হয়, নেক আমলের জিন্দেগি হয়, শিরক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত, সদা আল্লাহকে খুশি করার কাজে ব্যস্ত, আল্লাহকে রাজি করার জন্য ব্যাকুল থাকে, এই কাজেই ব্যস্ত থাকে, এই বান্দারা যেখানেই থাকে সর্বদা সব জায়গাতে আল্লাহ পাকের রহমত তাদেরকে ঘিরে রাখে এবং সর্বদা এইভাবে নূরের মধ্যে তারা ডুবে থাকেন যেরকম দরিয়ার ভিতরে মাছ পানির ভিতরে ডুবে থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে উদর ইউমন ইউসর তাত ফাও বরসরম বরগন গর্দনা মানিন্দ তো, যে শিকলে বান্দা মানুষ যেরকম উপলব্ধি করে যে আমার হাতে পায়ে শিকল দিয়ে বান্দা, মাওলানা রুমি বলেন যে ডানে বায়ে সর্বদিকে আল্লাহ পাকের নূর এরকম শিকলের মতো আমাকে বেষ্টিত করে রাখে, সেটা আমি উপলব্ধি করতে থাকি। আল্লাহ তাআলা সেরকম ঈমানে কামের জিন্দেগি আমাদের সকলকে নসীব ফরমায়া দেন। আমার প্রিয় বন্ধুরা, নমরুদ হওয়ার মধ্যে কোনো আরাম নেই, ফেরাউন হওয়ার মধ্যে কোনো আরাম নাই, আবু লাহাব আবু জাহাল হওয়ার মধ্যে কোনো আরাম নাই। ঈমান আল্লাহ পাক যাদেরকে নসীব করেন সিনাতে, আল্লাহর মহব্বত যাদের সিনাতে নসীব হয়, পেটে পাথর বাঁধলেও তারা দুনিয়াতেই জান্নাতের সুখের অধিকারী হয়ে যায়। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমানওয়ালা চাই সে নারী হোক কিংবা পুরুষ, আল্লাহকে সন্তুষ্ট করার আমলে যে মশগুল থাকে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন যে আমি গ্যারান্টি দিয়ে বলি দুনিয়ার জীবনটাই আমি তার সুখময় শান্তিময় বানিয়ে দিব। যেখানেই থাকবে সিজদাওয়ালা, যেখানেই থাকবে ঈমানওয়ালা, সেখানেই আল্লাহ পাকের রহমতের ছায়াতে সে বসবাস করবে। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে আল্লাহকে যে ভয় করে, আল্লাহ পাক নিজে তার খাস রহমতের ছায়াতে তাকে রাখেন। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না নাসাল আম্মারাতু বিসু ইল্লা মা রাহিমা রব্বি, নফসের গোলামি যারা করে, নিজের খেয়াল খুশি মতো চলে, অশান্তির আগুনে জ্বলতে পড়তে থাকে, আল্লাহ পাক বলেন নফসের ধোকা থেকে কেবল ওই বান্দারাই রক্ষা পায় যাদের উপর আমার খাস রহমতের ছায়া থাকে, যারা আমার রহমত দ্বারা পরিবেষ্টিত থাকে, ইল্লামা রহিমা রব্বি। এজন্য যে বান্দা নামাজ পড়ে এটা খুব দলিল, এটা প্রমাণ যে আল্লাহ পাকের রহমতের মধ্যে এসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এটা আলামত যে সে রহমতের মধ্যে আছে। যখন সে জিকিরে মশগুল, আল্লাহর জন্য কান্নাকাটিতে মশগুল, এই আমলই প্রমাণ যে আল্লাহ পাকের রহমত তাকে ঘিরে আছে। ইল্লামা রহিমা রব্বি, যেখানেই আল্লাহ পাকের সন্তুষ্টির আমল, নিঃসন্দেহে সেখানেই বান্দাকে আল্লাহ পাকের রহমত ঘিরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগির দ্বারা আপনি আমাকে আপনার রহমত দান করেন। বোঝা গেল যে বান্দা মিথ্যার সুযোগ পাওয়া সত্ত্বেও মিথ্যা বলে নাই, খুন করার সুযোগ পাওয়া সত্ত্বেও খুন করে নাই, ভিন নারীর হাত ধরার সুযোগ থাকা সত্ত্বেও ভিন নারীর হাত ধরে নাই, তার দিকে নজর তুলে নাই, এই আমলটাই প্রমাণ করে যে আল্লাহ পাক খাস রহমতের ভিতরে সে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আখফা সালাসান ফি সালাস, তিন জিনিসকে আল্লাহ পাক তিন জায়গাতে গোপন করে রাখছেন। আখফা রেজাহু ফি তাআতিহি, যেখানে আল্লাহর সন্তুষ্টির আমল, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর আনুগত্য, আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের তেলাওয়াত, হজ উমরা, যে কোনো নেক আমল, তো সেখানেই নিঃসন্দেহে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন বান্দার উপরে। এবং যারা আরিফ কামেল আল্লাহ ওয়ালা, তাদের রূহ অনুভব করে যে আমার আল্লাহ আমার প্রতি খাস রহমতের দৃষ্টি দান করতেছেন। আমার পীর মোরশেদ কুতবে আলম আরে বিল্লা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি কোন সময় আল্লাহ পাকের সম্মুখে খাস এক সেজদার তৌফিক যখন লাভ করলেন, ওখান থেকে উঠার পরেই তিনি আল্লাহর মহব্বতে অনেক কবিতা বলতেন, ছন্দ বলতেন উর্দুতে ফার্সিতে। তখন তিনি বলছিলেন যে সজদে এসে সর উঠা তো কহিন আস্তানা থা, ইয়ানি ও জমিন থি ও আসমান থা। আজকে সেজদার থেকে উঠার পরে আল্লাহর নূর আমাকে এমনটা ঘিরে ফেলছে, আমি সে আগের আসমানও দেখি না, জমিনও দেখি না, পুরোটা দুনিয়াই একদম সে পরিবর্তন হয়ে গেছে। নমরুদের দুনিয়া আলোক, আবু বকর সিদ্দিকের দুনিয়া আলোক। নমরুদ কোন বস্তুকে শুধু দেখে, একটা বস্তুর উপর নজর থাকে, আর আল্লাহর কোন প্রেমিক দেওয়ানা, কোন কামেল ইমানওয়ালা কোন মখলুক, কোন বস্তু, কোন কিছুর উপর নজর করলে এক নম্বরে সে আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের সৌন্দর্য দেখে, আল্লাহ পাকের জালাল ও জামাল দেখে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে গুলিস্তানে যাকর কে হর গুল কো দেখা, তেরি হি সি রঙ তেরি হি সি বু হ্যায়। যে আমি ফুল বাগানে গেলাম, যতগুলো ফুল দেখলাম প্রতিটি ফুলের মধ্যে হে আল্লাহ আমি আপনারই সৌন্দর্য দেখতে পেলাম, এবং ফুলের ঘ্রাণে আপনার ঘ্রাণ আমার শুভবার তৌফিক নসিব হয়েছে। মুমিন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অন্তর সাফ হয়ে যায়, পাক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ফুলের থেকে সুন্দর হয়ে যায়, খুশবুদার হয়ে যায়, নূর একদম আলোকিত হয়ে যায়, ঝিলমিল ঝিলমিল করতে থাকে অন্তরের পুরো জগৎটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু নূর, যে নামাজ তো পুরাটা নূরই নূর। যখন আল্লাহ একবার বলে নামাজ দাঁড়ায়, বন্দা সীমাহীন এক নূরের জগতের মধ্যে হারাইয়া যায়। এজন্য যারা আমরা সাধারণ মুসলমান, আমরা মনে করি আল্লাহ ডাকছেন তো নামাজ পড়ি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত আলেম মুফাসসির ফকীহ আরেফ কামেল মুহাদ্দিস কামেল ছিলেন, উম্মতের শ্রেষ্ঠ আলেমদের একজন ছিলেন, তিনি বলেন আমার হয় মুসলমান খালি আল্লাহকে রাজি করার জন্য মন চায় না, তবুও জোর করে নামাজটা পড়লাম, নিঃসন্দেহে এই নামাজও তোমাকে জান্নাত পর্যন্তই পৌঁছাবে। কারণ দলিল কি? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ভয়ে যে মনের বিরুদ্ধে আল্লাহ সন্তুষ্টির কাজ করল, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমি তাকে জান্নাত দান করব। কি কথা বুঝতেছেন ভাইরা? অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মসজিদে আসতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, উজু করতেও মন চায় না, বিছানা থেকে উঠতে মন চায় না, তবুও বলে যে কি করা, নাহলে তো আবার মুশকিল, আল্লাহ নারাজ হন, আবার পরকালে হিসাব হবে, জাহান্নামও আছে জান্নাতও আছে, যা কষ্ট করে যাই পড়ি নামাজটা। আবার অনেকের এরকম যে নিজে পড়তে মন চায় না, বাবা বলেন হে চল নামাজে, ওস্তাদ বলেন চল নামাজে, বন্ধু বলে চল নামাজে, তো চলো যাই তো নামাজটা পড়ে আসি। কি কথা বুঝেন নাই? আমার প্রিয় বন্ধুরা, অনেকে মনে করে এই নামাজ আবার কি নামাজ, কিন্তু প্রিয় বন্ধুরা যে মানুষগুলো একদমই কাফের, একদমই মুশরিক, হ্যাঁ, যাদের বুকে ইমান নাই, এই লোকটার অন্তরে ইমান তো আছে, যার ভিতরে ইমান আছে, সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক, চাই সে যত বড় বাদশাহ হোক, যত বড় হীরা জওয়াহরাতের মালিক হোক, সমস্ত দুনিয়ার হীরা জওয়াহরাত আর বাদশাহী ওয়ালাদের চেয়ে একজন গুনাগার মোমেনের দাম কোটি 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 গুণের চেয়েও অনেক বেশি, অনেক ঊর্ধ্বে। এবং খোদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা ওয়াজাকুম, যে কোনো কাফের মুশরিক যত আকর্ষণীয়, যত দামি, যত গুরুত্বপূর্ণ, যত পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ পাক বলেন ওদের তুলনায় এক মুমিন আমার কাছে অনেক দামি। শুনতেছেন ভাইরা? এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ লিখছেন, হযরত হাসান বসরি বলতেন যে আল্লাহ একদম সবচেয়ে নিকৃষ্ট মুসলমান যে সকলের শেষে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার পরে যে জান্নাতে প্রবেশ করবে, আয় আল্লাহ আমি হাসান বসরিকে অন্তত সেই নম্বরে আপনি কবুল করেন। শুনতেছেন ভাইরা? আমরা অনেকে একটু নেক আমল করলে অনেকে গর্বিত হয়ে অহংকারে আক্রান্ত হয়ে যায়, আমি পুরানা নামাজি, আমি পুরানা হাজি, বহুবারের হজকারী, হ্যাঁ আমি অনেক দিনদার, আমি দিনের খেদমত অনেক করছি, হাজার হাজার লাখ লাখ লোক আমার হাতে ইসলাম কবুল করছে, হ্যাঁ না? এজন্য তো অনেক সময় আমাদেরকে গর্ব অহংকারে পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুরা, অহংকার যাকেই পায়া বসছে সে ধ্বংস হয়ে গেছে। আমল তো আমরা করলাম, কিন্তু কবুল হলো কিনা এটার কি গ্যারান্টি আছে কারো কাছে? গাউসে আজমের কাছে গ্যারান্টি আছে? কোন সাইকোলজিস্টের কাছে গ্যারান্টি আছে? কোন মুফতি সাহেবের কাছে গ্যারান্টি আছে? কোন পীর কামেলের কাছে গ্যারান্টি আছে? কারোই কাছে গ্যারান্টি নাই যে আমার আমল কবুল হয়ে গেছে। আর কবুলিয়তের গ্যারান্টির পূর্বে কোন আমল নিয়ে গর্ব করার কোন অবকাশ নাই। এই গর্ব এটা ইবলিসের কাজ, এই ইবলিসের থোকা যে পড়ছে সেই গর্ব করতে পারে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই মুসলমান, আমাদের খেয়াল রাখা উচিত ইবলিস কিন্তু বড় আলেম, বড় আবেদ, হ্যাঁ সে সারা দুনিয়ার যত এলেম আছে একলা ইবলিসের কাছে সবটা এলেম মজুদ আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের নিকট যত এলেম আসমান থেকে আল্লাহ পাক দান করছেন সবটা ইবলিসের মুখস্থ আছে। মুফতি সাহেবদের যত মসলা মশাইল মুখস্থ আছে ইবলিস সবটা কিন্তু জানে, তবেই তো সে সকলকে জব্দ করার ক্ষমতা তার থাকে। কিন্তু এত বড় আলিম হওয়া সত্ত্বেও, এত বড় আবেদ হওয়া সত্ত্বেও, তাই না, সে ইবলিস তো জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল এলেম নিয়ে গর্ব করা এটা বোকামি। আমল আর ইবাদত নিয়ে, যে কোনো আমল যে কোনো ইবাদত নিয়ে গর্ব করা এটা বোকামি। কারণ যেই গর্ব করবে সেই এরকম মরদুদ হবে, এভাবে লানতে বরবাদ হবে, অভিশপ্ত হবে, আল্লাহর দুয়ার থেকে বিতাড়িত হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তাকাব্বুর আযাযিল রাখার কর বজিন্দান লানত গ্রেফতার কর। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন মুসলমান খেয়াল রাখা উচিত অহংকার এই আজাজিলকে ইবলিস এবং অভিশপ্ত বানায় দিচ্ছে। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি নির্দেশ করলাম সে সেটা প্রত্যাখ্যান করলো এবং কারণ ছিল অহংকার, এভাবে সে মরদুদ হল, বিতাড়িত হল। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। আমল করব কিন্তু কোশ্চিন কালো নিজেকে কিছু মনে করব না, হাজার আমল করার পরে সব সময় বিনয়ের সঙ্গে বলবো আমার মাওলা সিরফ নিজ দয়াতে কবুল করেন, আমার আমল কবুলযোগ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করার পরে, কাবা ঘর নির্মাণের পরে তখন দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না। আমরা যেহেতু এই কোরআন শরীফের বাংলা ইংরেজি অনুবাদ পড়ি তা আমরা এটার তর্জমা করি হে আল্লাহ আপনি কবুল করেন। তাকাব্বাল মিন্নার মূল অর্থ কিন্তু এটা না, আরবি ভাষার ভালো গভীর জ্ঞান না থাকলে মানুষ এভাবে ভুল করতেই থাকে। এজন্য কোরআন হাদিস পড়া উচিত দীর্ঘ কোনো আলেমের দিনের নিকট, নিজের থেকে মানুষ যতটুকু শিখে এটুকু হয়তো উপদেশ লাভের জন্য উপকারী হয় যে আখেরাতের ফিকির পয়দা হলো, গুনাহ থেকে বাঁচার বুঝ পয়দা হলো, আমি যে আল্লাহর বান্দা বন্দীর দায়িত্ববোধ জাগ্রত হলো, এইটুকুর জন্য দীনি কিতাবাদি পড়া দোষণীয় নয় বরং প্রশংসনীয়, উপকারী। কিন্তু শরীয়তের বিধান বুঝার জন্য এবং দিনের গভীর মর্ম কোরআন সুন্নাহর অতল সমুদ্রের হীরা কাঞ্চন উদ্ধারের জন্য বিজ্ঞ আলেম উলামাদের শরণাপন্ন হওয়াই কর্তব্য। আমার ভাইরা খেয়াল করতেছেন আপনারা, এই তাকাব্বাল মিন্না এই শব্দটা মনে রাখ, আমি বলব যে কোরআন হাদিস বুঝা যে কি ব্যাপার। সম্ভবত ওমদাদুল কারী বুখারী শরীফের সরাইয়ের ভিতরে আছে যে একবার জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসলেন এবং বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার আমার রব আপনার নিকট জানতে চান যে সূরা আলাম নাসাতে যে আছে ওরাফানা লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকির বা আপনার আলোচনা আপনার স্মরণ এটাকে আমি মহিমান্বিত করলাম, সম্মানে ঘোষিত করলাম। এই কথাটার অর্থ কি? জিবরিল আমিন জিজ্ঞেস করতেছেন, জিবরিল আমিন বলতেছেন যে রব্বুল আলামিন আপনার নিকট জানতে চান, এটার অর্থ কি? শুনতেছেন ভাইরা, রফানা মানে উন্নত করা, উঁচু করা, বুলন্দ করা, মহিমান্বিত করা, সম্মানে বিভূষিত করা, এই অর্থটা কি আরবির এই অর্থটা সোজা না? আর জিক্রাক মানে আপনার জিকির, আপনার স্মরণ, আপনার কথা, আপনার আলোচনা। তাহলে আরবি ভাষা হিসাবে কথাটা তো ক্লিয়ার না? কি ক্লিয়ার না? এতে তো কোনো মানে দ্ব্যর্থবোধক শব্দ না, যে কথা একটা এমন কথা যে কথাটার অর্থের মধ্যে একটা অস্পষ্টতা কিছু হলেও থাকে, এরকম কিছু না। বহু অর্থওয়ালা শব্দ না, নির্ধারিত নির্দিষ্ট একটা মাত্র অর্থওয়ালা শব্দ রফানা লাকা যিকরাক। কিন্তু এটার আবার গভীর অর্থ এবং মর্ম আছে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক ভালো জানেন যে এটার অর্থ কি। তিনি বুঝতে পারছেন যে রব্বুল আলামিন যখন জানতে চাইছেন নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের এক্ষেত্রে গভীর কোন উদ্দেশ্য আছে। শুনতেছেন ভাইরা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, দেখো আমি তোমাদের সামনে যে এলেম বয়ান করি, কোরআন সুন্নার বহি বয়ান করি, দুই রকম বহি, একটা ওয়াহিউল কোরআন আর একটা ওয়াহিউস সুন্নাহ। কোরআনের নামে এক ওহি আছে, এক এলেম আছে, আর একটা আছে যে কোরআনের এলমের বাইরে আর একটা এলেম যেটাকে সুন্নাহ বলে, হাদিস শরীফ বলে। এই দুটো এলম মহান রব্বুল আলামিন যে আমাকে দান করেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, এটা আমার রব নিজে আমাকে দান করেন। আল্লাহ পাক এলেম দান করেন, বোঝা গেল এলম খালি নিজের পড়াশোনার নাম না, এলম আল্লাহ যখন অন্তরে ঢালেন তখন সেটা এলম হয়, আর এর আগ পর্যন্ত এটা থাকে খালি পড়াশোনা। আমার কথা আপনারা খেয়াল করে বুঝতেছেন ভাইরা? আপনারা তো শহরের লোকজন, শিক্ষিত লোক, আপনাদের মেধা উন্নত এবং প্রখর হওয়াই স্বাভাবিক। দেখেন আপনাকে যদি বলা হয় বলো ইকরা, পড়তে পারবেন না? বলেন তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটুকু পড়া যায় না? আপনাদের মধ্যে কেউ গাসে আজম আছেন? কেউ কোন সাহাবি আছেন? কেউ কোন সিদ্দিকী আকবর আছেন? কিন্তু আপনারা তো সবাই পড়তে পারলেন ইকরা। হামজা কাফ রা হামজা ইকরা, এইটা পড়া কি কোনো মুশকিল ছিল? কিন্তু প্রিয়নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন প্রথম যখন এই আসলেন মাত্র ওহিনিয়া এবং বললেন ইকরা, এই শব্দটা তিনি বলতে পারলেন না, কিন্তু এর উত্তরে এত লম্বা কথা বললেন, মা আনা বিকারিইন, কতগুলো শব্দ, মা আনা বিকারিইন, আমি তো পড়ার মতো কেউ না, আমি পড়ুয়া মানুষই না। কারিন মানে আমি পড়ুয়া মানুষই না, পড়তে তো আমি জানি না। এতগুলো কথা বলতে পারলেন কিন্তু ইকরা বলতে পারলেন না, বুঝা গেল পড়ার নাম এলেম না, আল্লাপাক দান করলে তখন সেটা এলেম। শুনতেছেন ভাইরা? এই কথাটা কতটা পরিষ্কার ভাবে বুঝলেন আপনারা? এরপরে জিবরিল আমিন করলেন কি, বুখারী শরীফে হাদিস আছে যে রসুল সাল্লাহ ইসলামকে যখন বলতেছেন বলেন ইকরা, তখন বলেন যে আমি পড়তে পারি না। জিবরিল আমিন পরে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বুকে ধরে পরে চাপ দিলেন। হ্যাঁ, যাবা জানি এবং বুকের ভিতরে তারা চাপ দিলেন, বুকে টান দিয়ে নিলেন এবং চাপ দিলেন। মানে এই যে পৃথিবীর ভিতরে রসুল সাল্লাহ ইসলাম বড় হয়েছেন, অন্তর আত্মাটাকে উচ্চ জগতের নূরের জাহানের সঙ্গে মিলাইয়া দিলেন। শুনতেছেন ভাইরা, অনেকে এই মানে বাতিনি এলম, অন্তরাত্মার মাধ্যমে যে আল্লাহ পাক এলম দান করেন খাস, এটা বুঝেও না মানতেও চায় না। আজীব বিপদে আমরা আছি। আমাদের ভাইরা কোরআন সুন্না কোন বড় আলেমদের নিকট পড়বেনও না আর সেটা মানবেনও না, তাহলে হেদায়েতের অধ্যায় আমাদের কাছে উন্মোচিত হবে কিভাবে ভাইরা? বুখারী শরীফে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাদিসগুলো দিন রাত মসজিদ নববীর ভিতরে বসে বসে খালি মুখস্থ করতেই থাকতাম, আবার ভুলতেও থাকতাম। একবার রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে বললাম, ইয়া রসুল্লাহ, আমি এত কষ্ট করে মুখস্থ করি, পরে আমার মনে থাকে না, ভুলে যাই। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন, এদিকে আসো। কাছে ডাকলেন একটা চাদর, এর ভিতরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কি জানি এরকম দিলেন হাত দিয়ে খালি হাতে, এবং বললেন এটা বুকের মধ্যে জড়ায় ধরো। আমি সে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম খালি হাতে কি দিচ্ছেন দেখলামও না, এটা বুকের ভিতরে জড়ায় ধরলাম। কি হলো এরপর থেকে আমি যা শুনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস সব আমার মুখস্থ হয়ে যায়, আর কখনোই আমি ভুলি না। শুনতেছেন ভাইরা, এটার কি ব্যাখ্যা? ইমান বলা, ইমানে কামেল বলা যারা, একমাত্র তারাই তো এই ব্যাখ্যাটা বোঝা সম্ভব। আর আমরা যারা সাধারণ মুসলমান, আমরা রসুল সাল্লাহ ইসলামের উপর ইমান আছে কারণে আমরা খালি বিশ্বাস করব। এই বিশ্বাসটা অন্তর থেকে বিনা দলিলে বিশ্বাস করা যে নবী যেটা বলছেন এটা হক, এটা ঠিক, এর নামই ইমান। এজন্য কোরআন সুন্নার ওই সকল কথা যেগুলো আমাদের মাথায় আসে না, আমাদের বুঝে ধরে না, কিন্তু অভিজ্ঞ হক্কানি ওলামায়ে দ্বীন কোরআন সুন্নার উদ্ধৃতিতে রেফারেন্সে বলেন, হঠাৎ করে বলা বৈজ্ঞানিক মাথা দিয়া বুঝলাম না, এটা গ্রহণযোগ্য না, এটা যুক্তিতে মিলে না, এটা ইমানের কথা তো না, এটা ইমানের কথা না, এটা ইমান বিধ্বংসী কথা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। জিবরিল আমিন যখন এইভাবে বুকে জড়ায় চাপ দিলেন এবং বললেন যে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরফর ফরফর করে সবটা পড়ে ফেললেন, একটা শব্দ বলতে পারলেন না, আর এখন এতটুকু পর্যন্ত কেউ পড়তে পারলেন। এটা হচ্ছে আল্লাহ যখন দান করেন তখন পারেন, এলম যখন আল্লাহ দেন তখন সে এলমের অধিকারী হয়ে যায় বন্দা, আর যখন আল্লাহ দেন না সে সেটা পারেও না। এজন্য কোরআন সুন্নার কথাগুলো মুখস্থ করা, চোখ দিয়া দেখার মনে স্মরণ করা আর মুখস্থ করা, এটার নাম কিন্তু এলম না। এলম হচ্ছে ইউতি হিকমত মাইয়াশা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন এলম এবং হিকমত আমি যাকে চাই তাকে দান করি। আল্লাহ পাক কাকে চাইবেন? যে নমরুদ কে আমি দিব, এটা ফেরাউন কে আমি দিব, আবুল হাব কে দিব, এটা তাহলে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে আমার সামনে নত হও, মাথা নত করো, নিজেকে মিটাও, আমার কাছে চাও, তাহলে আমার ইচ্ছা হলে তো আমি তোমাকে দান করব, আর যদি আমি তোমাকে দেই তাহলে ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আমি আল্লাহ এলম এবং জ্ঞানের ভান্ডার থেকে কিছু দান করি সে শ্রেষ্ঠ দৌলতের অধিকারী হয়ে যায়। কথা বুঝেন নাই? এই আয়াতের ব্যাখ্যাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাসিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে মস্ত বড় ধন দিতে চান, বড় সম্পদ দিতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের এলেম এবং দ্বীনের জ্ঞান দ্বীনের বুঝ দান করেন, যার দ্বারা অন্তর একদম আলোকিত হয়ে যায়। ফাইনাল ইলমা নূর মিন ইলাহি নূরুল্লাহি লা ইউতালি আস, আল্লামা ইবনে আব্দুল বর মালিক রহমতুল্লাহ আলাই জামিউ বয়ানুল ইলম কিতাবের ভিতরে লিখছেন যে আল হিকমা এর মানে কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলে তিনি বলছেন আই সুন্নাহ, যে কোরআনের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে মহা সমুদ্র দান করছেন ইলমের, এই পুরোটার নাম হিকমা। শুনতেছেন ভাইরা? অনেকে সুন্নাহ বলে পার হয়ে যান, খেয়ালই করেন না সুন্নাহ কি জিনিস। হ্যাঁ, যে কিয়ামত পর্যন্ত মানব জাতির যত জ্ঞান দরকার এই সমগ্র অকুল জ্ঞান ও ভান্ডার আল্লাহ পাক কোরআনের বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন, এই পুরোটার নাম হিকমা এবং সুন্নাহ। শুনতেছেন ভাইরা? এবং হিকমার আরেক অর্থ যে ইমাম মালিক রহমতুল্লাহর শিষ্য ইবনে ওয়াহব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে হিকমা মানে আল ফিকহ ফিদ্দিন, আল্লাহর দ্বীনকে গভীর ভাবে বুঝা, এটা হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কত দূর চলে গেলাম ভাই। কিছু কিছু কথা এরকম যেটা আলেম মানুষদের অনেক ফায়দা হবে, হয়তোবা সাধারণ ভাইরা সেটা হয়তোবা ক্লিয়ার অতটা বুঝলেন না, কিন্তু বুঝলেনই না এমনটা আমি বলবো না। হয়তো কেউ 100 ভাগ বা 90 ভাগ বুঝলেন, আর কেউ হয়তো 60 ভাগ বা 40 ভাগ বা 35 এতটুকু বুঝলেন, এটুকু কি কম? একজনে 1,00,000 টন স্বর্ণের মালিক আর একজনে 1 টন স্বর্ণের মালিক, এটাও কি কম? আল্লাহর দ্বীনের এক জাররা এক কাতরা যে বুঝতে পারলো সে অনেক বড় সম্পদের অধিকারী হয়ে গেছে। কারুনের সমস্ত ধনের চেয়ে বড় ধন সে পেয়ে গেছে। হ্যাঁ, কারুনের সমস্ত ধনের চেয়ে বড় ধন সে পেয়ে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবি, 4 খলিফার পরে সব সাহাবিদের মধ্যে তিনি বড়। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্র কোরআনের মধ্যে এক একটা হরফ যে ব্যক্তি পড়বে এক একটা হরফের কারণে আল্লাহ পাক 10 নেকি তাকে দান করবে। কথা বুঝেন নাই ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়া বলেন আলিফ লাম মিম, এটা আমি এটা বলি না যে এটা পুরাটা মিলে এক হরফ, আলিফ লাম মিম এক হরফ না, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, প্রতিটি হরফের জন্য 10 নেকি। কি কথা বুঝেন নাই ভাইরা? তাহলে যে আল্লাহর দ্বীন এত দামি এত মূল্যবান, কোরআন এত দামি যে একটা হরফ পড়লাম তো একটা হরফে 1 নেকি, আর একটা নেকি এত দামি যে কাল কিয়ামতের ময়দানে নেক এবং বদ, ভালো আমল আর মন্দ আমল দুটা যখন ওজন হবে যেই পাল্লা ভারী হবে সেই মোতাবেক ফয়সালা হবে। নেকির পাল্লা ভারী তো জান্নাত, আর বদির পাল্লা গুনার পাল্লা ভারী তাহলে জাহান্নাম। এখন পাল্লার সমান দুটোটা একদম বরাবর বরাবর। হ্যাঁ, ঠিক এমন সময় একটা মাত্র নেকি যোগ হলো নেকির পাল্লা, আর নেকির পাল্লা ভারী হয়ে গেল ওই লোকের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। শুনতেছেন ভাইরা? কি সে আজিব আজিব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আহ, মুসলমানকে মুমিনকে মানে সারা দুনিয়ার বিজ্ঞানীদের চেয়ে বেশি সচেতন করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বেশি সচেতন। কারণ বিজ্ঞানী দুনিয়া বুঝে কিন্তু আল্লাহকে বুঝে না, তো বুঝলো কি? বিজ্ঞানী সারা দুনিয়া বুঝে, জমিন থেকে আসমানে উড়তে জানে, উড়াইতে জানে, কিন্তু জান্নাতের কেজ খুলতে জানে না, তো বুঝলো কি? এজন্য মোমেন এমন এমন এক এমন এক বান্দাকে বলে যে হয়তোবা দুনিয়া বুঝে না, আহলুল জান্নাতে বুলহুল, যে মোমেন দুনিয়ার কাজে গেলে মানুষে মনে করে যে কিচ্ছু বুঝে না এলো, কিন্তু জান্নাতের ব্যাপার হলে মাশাআল্লাহ, উজু এমন সুন্দরভাবে করে সুন্দর পোতা হবে, ওয়ার ওয়া উজু দেখলে তাকে দেখতে দেখতে ইচ্ছা করে। ভারত থেকে এক বুজুর্গ আসছেন মহিউদ্দিনা মাওলানা শাহ আবরাল হোসেন রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী খলিফা, তিনি যখন ঢাকাতে উজু করতেন এই যাত্রাবাড়ি মাদ্রাসায়, যাত্রাবাড়ির প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে তো আপনারা চিনেন, সবাই মনে করে বিশ্বাস করে এক জাদরিলা আলেম মানুষ, কি ঠিক না? কিন্তু ওই ওনার মাদ্রাসার দফতরে যখন এই মহান বুজুর্গ মাওলানা আবরাল হোসেন রহমতুল্লাহ আলী উজু করতেছিলেন এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন যে তিনি উজু কেমনে করেন। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বিখ্যাত এক আলেম, তিনি দাঁড়ায় দেখতেছিলেন, ওই প্রিন্সিপাল সাহেব নিজে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন যে আল্লাহর এই মহান ওলি এই খাঁটি নায়েবে রাসূল আলেম দিন উজু কেমনে করেন। আর এ ফিনে কামিলিন যারা তাদের উজু দেখার মতো শেখার মতো উপভোগ করার মতো, শুনতেছেন ভাইরা? কেন কি বলবো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উজু করতেছিলেন, কি ছিল তার উজু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা আব্দিয়তের সাথে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যখন উজুর আমল করতে থাকে, যখন যে অঙ্গ ধুইতে থাকে সে অঙ্গের গুনাগুলো উজুর পানির সঙ্গে ধুয়ে সাফ হয়ে যেতে থাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে চেহারা ধুইতে থাকে চেহারার গুনাগুলো এইভাবে ঝরতে থাকে যে দুই চোখের পাতার নিচের গুনাগুলো গুনার দাগগুলো পর্যন্ত উজুর পানির সঙ্গে ধুয়ে একদম সাফ হয়ে যেতে থাকে। শুনতেছেন ভাইরা আপনারা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে হাত ধোয়, হাতের সবগুলো গুনা একদম উজুর পানির সঙ্গে ধুয়ে সাফ হয়ে যায়, সব পরিষ্কার হয়ে যেতে থাকে। এমনকি নখের ভিতরে যে গুনাগুলো আছে উজুর পানির সঙ্গে সেটাও ধুয়ে সাফ হতে থাকে। যখন মাথা মশা করে মাথার গুনা এবং কানে কান মশা করতেছে কানের গুনা, সব গুনাগুলো উজুর পানির সঙ্গে ধুয়ে সাফ, এভাবে মশার সঙ্গে সঙ্গে সবগুলো ধুয়া সবগুলো ছড়া পরিষ্কার হয়ে যেতে থাকে, সব ধরতে থাকে সব গুনা সাফ। যখন উজু কমপ্লিট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র যে সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হল সে যতটা পাক সাফ নির্দাক নিষ্কলুষ, এই উজুর উসিলে আল্লাহ পাক এই উজু ওয়ালা মুমিন বান্দাকে এইরকম একদম নিষ্কলুষ বানায় দেন। এক মোমেন কামিলের উজু এমন হয়, সিদ্দিক আকবর উজু করলে এমনটাই হইত, হযরত বেলাল উজু করলে এমনটাই হইত, হযরত হাসান বসরি উজু করলে এমনটাই হইত। শুনতেছেন ভাইরা? ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলাম ইনবালা কিতাবের মধ্যে লিখছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন লোকদের সামনে আসতেন, কানা ইজা জহরা, যখন তিনি লোকদের সামনে আসতেন তো মনে হইত যেন এই মাত্র তিনি আখেরাত দেখিয়া ফিরে আসছেন লোকদের কাছে, এবং যা দুই চোখে দেখছেন সেটা এখন বয়ান করা শুরু করে দিচ্ছেন, এমনটা তার কথার মধ্যে তাসির হইত। মনে হয় যে এই জান্নাত থেকে আসছেন দেখিয়া এখন জান্নাতের বয়ান করতেছেন, এই মাত্র জাহান্নাম দেখে আসছেন আর জাহান্নামের বয়ান করতেছেন, এসা ইমান বলা ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই। এটা কিসের বরকতে হয়? আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ঈমান ওয়ালারা ঈমানের বরকতে, ঈমান ওয়াল ঈমান ওয়ালা আমলের বরকতে, ঈমান সিক্ত জিন্দেগির প্রতিটি আমলের বরকতে কেবলই নূর আর নূরের ভিতরে ডুবতেই থাকে, ডুবতেই থাকে, ডুবতেই থাকে। মুমিনের জিন্দেগি পুরোটা নূর আর নূর ওয়ালা। শুনতেছেন ভাইরা? আমরা সাধারণ মুসলমান আমরা বুঝি না, টের পাই না। কিন্তু একটা ছোট্ট মেয়ে বয়স এখন তিন বছর, ও বুঝে না যে আমি মেয়ে মানুষ, কিন্তু যখন ও বড় হবে এই মেয়েটা এই ছোট্ট মেয়েটা এই বুঝে না, কারণ এরকম কি হবে যে বড় হওয়ার পরে বিয়ে দিলে ওর থেকে বাচ্চা পয়দা হবে না, এমনটা কি হবে? যে মেয়ে নিঃসন্দেহে বড় হলে বিয়ে দিলে তার থেকে বাচ্চাই পয়দা হবে, সে ঘর সংসারই করতে পারবে না। যে মুমেন্ট বুঝে না নিজের মর্তবা, কিন্তু এটা বাস্তব যে ঈমানওয়ালা জিন্দেগি থাকার কারণে বুঝে যে এই মুমেন্ট সে যে ফল লাভ করবে ইনশাআল্লাহ, বুঝে না যে মুমেন্ট ঈমানের মর্যাদা সে এই একই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। শুনতেছেন ভাইরা? ভারতে এক বুজুর্গ উনি এরকম কবরের মধ্যে শুয়ে আছেন, আর এক বুজুর্গ সেখানে জিয়ারত করতেছিলেন, পরে জিয়ারতের পরে তখন তিনি একটু দূরে গিয়ে অন্যান্যদেরকে বললেন, এই বুজুর্গ কি একটু ফুর্তিবাজ মানুষ ছিলেন? বলে হ্যাঁ তাই তো, এই বুজুর্গ এরকমই ছিলেন। বলে আল্লাহ তো আমি দেখলাম কি, আমি যখন জিয়ারত করতেছিলাম উনি দেখি হাসি মজাক করেন, উনি বলে যে উনি দেখি কি হাসি মজাক করেন। আল্লাহ বলাদের আজীব শান হয়, আজীব মামলা হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছিলেন, মুসলমান সবচেয়ে নিকৃষ্ট মুসলমানেরও ইমানের নূর এত পাওয়ারফুল যে সূর্যের এত আলো নাই, গুনাগার মুমিনের ইমানে যতটা আলো আছে, নূর আছে। এবং তিনি বলেন যে সর্বনিকৃষ্ট মুসলমানের ইমানের নূর যদি আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে দেন, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর নজরে দেখাই যাবে না। এই আলোর সামনে চেরাগের আলো, সূর্য যখন উদয় হয় চেরাগের আলো কি দেখা যায়? হ্যাঁ, তারকার আলো কি দেখা যায়? অনুরূপ ভাবে যখন ইমানের নূর প্রকাশ হয়ে যায় দুনিয়াতে, সূর্যের চন্দ্র সূর্যের আলো কোনদিন দেখা যাবে না। হ্যাঁ, যা মেহর নুমায়া হুয়া সব চুপ গায়ে তারে হামকো ভারী বজমে তনহা নজর আয়। আল্লাহ তালা প্রত্যেক মুমিনকে মুসলমানকে নিজ নিজ ইমানের ইসলামের কদর করার তৌফিক দান করে। একটা সেজদা কত দামি, ইবলিস এত এলেম এত আমল এত ইবাদত সত্ত্বেও একটা সেজদা করে নাই, জাহান্নামী হয়ে গেছে। আর সেই সেজদা মুমিন সারা জীবন করতেছে, এক একটা সেজদা তাকে জান্নাতের উপযুক্ত বানাই দিতেছে, এক একটা সেজদাই তাকে জান্নাতের উপযুক্ত বানাই দিতেছে। এজন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, খোদা কি ইয়াদ মে বৈঠে তো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা, যে আল্লাহ পাকের স্মরণে আমি যখন মশগুল হই, একটা সেজদার মধ্যে যখন আমি মশগুল হওয়ার তৌফিক পাই, তো আমি যে চাটাইয়ের উপর সেজদা করি ও চাটাই তখতে সুলেমানের থেকেও বেশি দামি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদাওয়ালা ইমানওয়ালা সুন্নতওয়ালা আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি দান করেন। এই এই জিন্দগি নিয়ে বাঁচতে পারি, এই জিন্দগি নিয়েই যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে উজু কেমন আমল, আল্লাহর কসম করে বলতেছি আমি এই মসজিদে কোন মানুষ যদি গুনাহ থেকে মুক্ত হয়, যে কোনো গুনাহ আর করে না, না চোখের দ্বারা, না জবানের দ্বারা, না কানের দ্বারা, না হাতের দ্বারা, না পায়ের দ্বারা, না কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, এই মুমিন যদি উজু করে এই পরিমাণ অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যাবে যে সে ইনশাআল্লাহ সেটা উপলব্ধি করতে থাকবে, অন্তর নূরে ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায় একবারের উজু দ্বারা। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলিম ছিলেন, ফকিহ ছিলেন, আরেফে কামিল ছিলেন, সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি সাফি মুজাহাবের বড় ইমাম, তিনি সিয়ার ও আলামিন নুবালা কিতাবে লিখছেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ভোর রাত্রে যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এক রাকাতেই পূর্ণ কোরআন খতম করতেন। এবং তিনি হযরত ইমাম তার শিষ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে রাস্তা দিয়ে যাইতেছিলাম, মুসলমান ভাইরা ইমাম আবু হানিফাকে দেখিয়া বলতেছিলেন, আল্লাহর এই যে মানুষটা না সারা রাত্রি একটু ঘুমান না, ইনি খালি ইবাদতই করেন, ইবাদতই করেন, ঘুমানি না। তিনি ইবাদত তো করতেন কিন্তু সারা রাত ঘুমাইতেন না, এটা না, তখন ঘুমাইতেন। হযরত ইমাম আবু হানিফা বললেন যে মুসলমানরা আমার প্রতি এমন ন্যাক ধারণা করে, হ্যাঁ, যে আমি সারা রাত ঘুমাই না, আল্লাহর বন্দি করি, আজ থেকে আমি পাক্কা ইরাদা করলাম, আজ থেকে আমি মৃত্যু পর্যন্ত আর ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। এরপরে জীবনে একদিনের জন্য হযরত ইমাম আবু হানিফা কিছুক্ষণের জন্য বিশ্রাতে পিঠ লাগেন নাই, দিনের বেলা কিছুক্ষণ আরাম করতেন, কায়রুল্লাহ করতেন, কিছুক্ষণ আরাম করতেন, রাত্রিবেলা কখনো ঘুমাইতেন না, পুরো রাত ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। উম্মতের কয়েক ব্যক্তি ছিলেন যারা সারা রাত ইবাদত করতেন, একজন হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাই, শুনতেছেন ভাইরা, একজন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, একজন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, একজন ইয়াজিদ রাকাশী রহমতুল্লাহ আলাই, একজন হযরত শাকিক বালকি রহমতুল্লাহ আলাই, পাঁচজন হয়েছে, পাঁচজন হয় নাই, কি বলো মৌলভি, হিসাবই রাখতে পারো নাই, পাঁচটা মানুষের নাম মুখস্থ করতে পারো না, আর ওদিকে প্রধানমন্ত্রী হইতে চাও, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর পদ দখল করতে চাও, রাষ্ট্র চালানো তো সস্তা না, কথা বুঝো নাই? রাষ্ট্র চালানো অনেক মুশকিল ব্যাপার মিয়া। হ্যাঁ, মোগল বাদশাহের জমানাতে উজির বাদশাহ সম্মুখে বসা, তো ওই যে কোর্ট পড়া ছিলেন উজির, কোর্টের বুতাম একটা হঠাৎ এরকম খুইলে ফের লাগাইতেছেন বসে বসে। হ্যাঁ, শেরওয়ানি, শেরওয়ানি এই বুতাম লাগানো শেষ হইলে বাদশার দিকে তাকালে দেখলেন যে বাদশাহ ক্রুদ্ধ ক্ষিপ্ত, উজির কাঁপতে ছিলেন। বাদশাহ বললেন, উজির, বাদশার দরবারে এই আদর, নজর বাদশার উপর রাখা চাই না, কর্তার বুতামের উপরে, যাহাবো না বাদশার নজরের উপরে, কখন কি নির্দেশ হয়, কখন কি ইঙ্গিত হয়, ইশারা হয়, হ্যাঁ, কখন বাদশার কোন কথার সঙ্গে তাল দিতে হয়, সায় দিতে হয়, সতর্ক এবং সচেতন থাকা চাই। তো বাদশাহ বললেন, উজির, তুমি উজির হওয়ার পরও শাহি আদাব, যে রাজদরবারের আদব, নিয়ম শৃঙ্খলার জ্ঞান এখনো তোমার হয়নি, দ্বিতীয়বার যদি এমনটা আমি দেখতে পাই তোমাকে আমি আউট করে দিব, মাজুল করে দিব, বরখাস্ত করে দিব। উজির বললেন যে যাহাপনা মাফ করে, আর কোশ্চিন কেন এমনটা হবে না, শুনতেছেন ভাইরা? হাকিম উম্মত মৌলানা আশরাফ আলী থানুর রহমতুল্লাহ আলাই এই ঘটনা বয়ান করে বলেন, যারা আর একে কামেল বলিয়ে কামেল হন তাদের নজর থাকে সর্বদা সমস্ত বাদশার বাদশাহ মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির নজরের উপরে। আল্লাহ রাজি তো, আল্লাহ নারাজ তো না, তিনি অসন্তুষ্ট হচ্ছেন না এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার কোন কাজে তিনি যেন নারাজ না হন। ও রাজি হে মুড়ছে, খপা তো নেই হে, এ খতরা মেরে দিল সে কব দূর হোগা। হ্যাঁ, হযরত থানবীর খলিফা হাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন, আমার আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আরে ভাই, তাহলে সারা জাহানের বড় বাদশাহ আমি, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কোয়েসে নেহি মেয়েরি। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলী ইরানের এক বিখ্যাত আলেম বুজুর্গ আল্লাহর বলি ছিলেন, তিনি বলতেন যে চু হাফেজ গাছ বেকুত কায় সুমারত যাও মামলেকত কাউ সকারা। হাফেজ সিরাজি যখন আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায়, সারা বিশ্বের বাদশাহ কিছু এক পয়সার মূল্য মনে করে না। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহর সঙ্গে কিছুক্ষণ জিকিরে মশগুল হওয়া, আল্লাহর সঙ্গে একটু সময় মগ্ন হওয়া, এত দামি সম্পদ, এত দামি দৌলত। এজন্য লোকেরা মনে দিতে বলে বেড়ায় না যে আমরা তৃতীয় বিশ্বের লোক, এটা শুনলে আমার এমন হাসি লাগে যে পাগলামির শবক এগুলো, পাগলামির থিউরি এগুলো, পাগলামির থিউরি, তৃতীয় বিশ্বের লোক। মোমেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ, মোমেনরা ইমানওয়ালারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, কোরআনওয়ালারা সর্বশ্রেষ্ঠ, বাকি সব দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, দশ নম্বর, যত নম্বর হিসাব করেন অন্যদেরকে পরে, কারণ মোমেন তো পয়লা নম্বর। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কোরআনের উপরে ইমান আনা জরুরি না, যে ওয়ালা আব্দুম মোমিন খায়রুম মিন মুশরিক, যে ইমানওয়ালা তমাম জাহানের কাফের মুশরিকদের চেয়ে ঊর্ধ্বে এবং শ্রেষ্ঠ। শুনতেছেন ভাইরা, কোরআনের উপর কি বিশ্বাস করা ফরজ না? তাহলে আমরা মুসলমান থাকবো কিভাবে? এবং রব্বুল আলম কোরআন শরীফে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমান যেই আনল আল্লাহ পাক তাকে সারা বিশ্বের ঊর্ধ্বে স্থান এবং মর্যাদা দান করেন। কিন্তু এই প্রথম বিশ্ব, দ্বিতীয়, তৃতীয় বিশ্ব যে বলে, এগুলো খালি পয়সা করির হিসাব, কার কাছে পয়সা কত আছে, বিল্ডিং কত আছে, এবং কার দেশ কত বড় ইত্যাদি, এই হিসাব কিতাব করে। কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই হিসাব কিতাবকে আমাদের নিকট মুখ্য বলেন নাই, এটাকে নগণ্য বলছেন। কালা রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম, লাউ কানাত দুনিয়া তাদুল ইন্দাল্লাহি জানাহা বাউজা মা সকা কাফেরা মিনহা সর্বা। ঈমানের সামনে, জিকিরের সামনে, কোরআনের সামনে, হ্যাঁ, যদি এই পৃথিবীর একটা মশা মাছির পর বরাবর মূল্য হইত। আল্লাহ পাক এই বিশ্বের কোন কাফের মোর্শেককে তাহলে একডুক পানিও পান করতে দিতেন না, যে দামি জিনিসকে খাইতে দেব না। কি কথা বলছেন ভাই, এরকম দামি জিনিস ওকে আমি আমার দুশ্মনকে, যে আমার আমি আল্লাহকে মানে না ওকে আমি এটা পান করতে দেব না, এক ঢুক দেব না, এক দানাও দেব না। তো রসুল্লাহ সাল্লাহাম বলেন ইমানের সামনে সারাটা বিশ্বের কোন মূল্য নাই। ইমানওয়ালা ইমানওয়ালার এক রত্তি ইমান, এক জার্রা ইমান, এক বালু পরিমাণ ইমান আল্লাহর কসম লাখো কোটি আসমান জমিন থেকে, লাখো কোটি চন্দ্র সূর্য থেকে, লাখো কোটি আসমান জমিন বড়া হীরা চান্দি হীরা কাঞ্চন থেকে অনেক অনেক বেশি দামি। জাররা ইমান, জাররা ইমান, কারণ রসুল্লাহ সাল্লাহাম বলছেন যে এক জাররা পরিমাণ ইমান যার অন্তরে থাকবে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। বললাম না যে আমরা মোমেনরা আমাদের নিজেদের ইমানের মর্তবা দাম এবং কদর আমরা নিজেরাই জানি না এবং বুঝি না। হাসান বসির রহমতুল্লাহ যে বলছিলেন আল্লাহ একদম সর্বনিকৃষ্ট মুসলমানের নম্বরে হল আপনি আমাকে জান্নাতের জন্য মঞ্জুর করেন, সেই মুসলমানকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাস্তি অন্যায় করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু সমস্ত মুসলমান জান্নাতে চলে গেছে আর কেউ বাকি নেই, ও একলাই বাকি আছে। এই যে সর্বনিকৃষ্ট গুণাগার মুসলমান ও জাহান্নামের মধ্যে পড়ে আছে, পরে সে আল্লাহ পাকের নিকট বলবে যায় আল্লাহ যে আমি একলা জাহান্নামে পড়ে আছি, তা আপনি তো আমার তার জান্নাতে দিবেন না, সে আশা তো আর আমি করতে পারি না, আমি এত গুণাগার এত অপরাধী, তা আল্লাহ তো আপনি যদি এরকম করতেন যে এই জাহান্নামের গেটটা আছে না গেটটা দরজাটা আমাকে একটু সাইডে নিয়ে ওই গেটের কাছে রাখতেন, তো জাহান্নামের গেটের পাশে পড়ে থাকলাম, জান্নাতে তো আর গেলাম না এইখানে পড়ে থাকলাম। আল্লাহ পাক তখন বলবেন যে তুমি এই কথা বললা, হ্যাঁ তুমি তো দুনিয়া তো আমার কথা মানো নাই, আমি বলছি যা তুমি বলছো তার উল্টাটা। আচ্ছা তো এখন যে আমি যদি ঠিকই ওই জাহান্নামের গেটে নিয়ে দিই দরজার ওই ওখানে রেখে দিলাম, ওরে আবার পরে কিছু বলবো না, তো আল্লাহ আমি আর কিচ্ছু বলবো না, আমি এইটা পাইলে তো আমার বড় পাওয়া, আমি আর কোনোদিন মুখ খুলবো না। তা আল্লাহ পাক বলবো যে ঠিক আছে এই ফেরেশতা ওরে উঠাও তো জাহান্নামের গেটে নিয়ে ওখানে রেখে দেন, ওখানে নিয়ে রাখলে এখন ওখান থেকে যে জাহান্নাম তো জান্নাতেরই পাশে, কথা বুঝেন না ভাইরা, মানে মধ্যখানে পুলসেরা আর এদিকে জাহান্নাম ওইদিকে জান্নাত, আর জান্নাতিরা ওই জান্নাতের ভিতর থেকে তাকায় তাকায় দেখে ওই যে জাহান্নামীরা পুরি আল্লাহ কি বিপদ, আল্লাহ আপনি আমাদের কি নেয়ামত দিয়েছেন, আল্লাহ আপনার কি শুকর করবো, আল্লাহ পাকের প্রতি আরো আকৃষ্ট হয়। আর জাহান্নামীর ওই জান্নাতিদের দেখতে থাকে, জান্নাতের মানে জান্নাত দেখতে থাকে যে জান্নাত আহা কি সুখে আছে, ওদের যন্ত্রণা আরো বাড়তে থাকে এটা দেখলে, হায় রে কি দুঃখ কি কষ্ট কি করে আসলাম আমরা দুনিয়াতে। যাই হোক ওই বেচারাকে যখন জাহান্নামের গেটের কাছে রেখে দেওয়া হলো ওখান থেকে জান্নাত দেখতে থাকে, পরে কিছুদিন অপেক্ষা করার পরে বলে কি যায় আল্লাহ আমি এমনি জান্নাতের কথা বলি না, আমি জান্নাতের কথা কিন্তু বলবো না, আমি এমনি আশা করছিলাম কি যে দেখতে তো আসি দুই চোখে, যদি ওই জান্নাতের পাশে একটু নিয়ে রাখলেন আমি একটু দেখলাম ভাইরা কেমন আছে কি করতেছে, আমি ভিতরে যাওয়ার জন্য কিন্তু কোনদিন আমি দরখাস্ত করব না। তা আল্লাহ পাক তখন বলবেন যে তুমি আমাকে আগেও কথা দিছিলা আর মুখ খুলবা না, কিন্তু খুললা তো, আল্লাহ একদম একদম আমি একদম পাকা কথা দিলাম কোনদিন মুখ খুলবো না, আপনি কত বড় বিপদ থেকে আমাকে বাঁচাইছেন, কত বড় মেহরবানি করছেন, এই শুকরিয়া তো আদায় করতে পারবো না, আবার যদি এত বড় আরো নেয়ামত দান করেন তাহলে ফের কি আর এরপরে আমার কোনো কথা থাকে, কোনদিনের কথা কোনো কথা বলবো না। ফের ওখানে জান্নাতের কাছে গিয়া ও ফেরেশতারা নিয়ে রাখছে ওখানে থাকে এবং দেখে আল্লাহ ওরা কি সুখ কি আনন্দ কি ফুর্তি, আর আমি মাহরুম থাকলাম আহা, দেখে আর আফসোস করে, দেখে আর আফসোস করে। পরে দেখতে দেখতে ভাবে যে আল্লাহ তো দয়াবান, দেখি না বললে কি হয়, এত মেহরবান, মেহরবানি করে জাহান্নাম থেকে উঠাইলেন, না উঠাইলে তো পারতেন, গেটে আনলেন, তা বললাম তা আমার কথা তো রাখার মতো ছিল না, রাখলেন তো, তো দেখি এত মেহরবান এত রহমান তিনি, বলে দেখি হয়তো আমাকে জান্নাতে দিয়ে দিলেন তো সুবহানাল্লাহ, আমার কিসমত খুলে গেল, এর বলবে জায় আল্লাহ এই জান্নাতের পাশে এনে রাখছেন, সব দেখি কিন্তু ভিতরে যেতে পারতেছি না, আপনি যদি মেহরবানি করে জান্নাতে আমাকে ভিতরে দিয়েই দিতেন, আমি ভিতরে গিয়ে একটু দেখতাম ওরা কি করে না করে, বাইরে থাকলাম বাইরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম, আল্লাহ পাক তখন বলবেন যে তুমি না আগে ওয়াদা করছিলে যে আর কিছু বলবো না, আল্লাহ আর কিচ্ছু বলবো না। এরপরে বর্ণনা দুই রকম, কিন্তু আমি এখানে কথা সংক্ষেপ করতে চাই, আল্লাহ পাক জাল্লা জালালু মানে ভালো এই বান্দাকে মাফ করে দিবেন, এবং নারুল হায়াত যে জান্নাতের বাইরে এখানে একটা দরিয়া আছে যে জাহান্নামে শাস্তি পাওয়ার কারণে শরীরে দাগ দাগ এগুলো, এই নহরের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে গোসল দিবেন, গোসল দেওয়ার সাথে সাথে স্বাস্থ্য শরীর একদম এমন সুন্দর হয়ে যাবে লাখো কোটি পূর্ণিমার চাঁদকেও হার মানায় দিবে সেই সৌন্দর্য, কি কথা বোঝেন নাই, এবং গর্দানের উপর পিছনে লেখা থাকবে ওতাকাউর রহমান, যা আল্লাহর স্পেশাল রহমতে এরা এই ক্ষমা প্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত, শুনতেছেন ভাইরা, আল্লাহ পাকের স্পেশাল রহমতে, যেমন যেমন কারো ফাঁসি হয়ে গেছে একদম কোন ক্রমে আইনের দৃষ্টিতে তার ক্ষমা সম্ভব না, কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলে তার স্পেশাল ক্ষমতা বলে তাকে ক্ষমা করে দিতে পারে নিঃশর্তভাবে, ঠিক এই লোকগুলোর অবস্থাতে আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা বলে তাদেরকে মাফ করে দিয়েছেন, যা তোদের মুক্তি দিয়ে দিলাম, শুনতেছেন ভাইরা, এই যে লোকটা না যে লোক সর্বশেষ এই নাজাত পাইল, এই লোকটাকে রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দান করলেন। হাসান বসির রহমতুল্লাহ বলছিলেন যে আল্লাহ অন্তত এই নম্বরে আমাকে কবুল করেন, অথচ একটু আগে বলছিলাম যে হাসান বসরি এত বড় আরেফ ছিলেন, ওলিয়াল্লাহ ছিলেন, তিনি যখন কথা বলতেন মনে হয় যেন এই মাত্র জান্নাত দেখে আসছেন, আর সেই মানুষ আল্লাহর ভয়ে এরকম কাঁপতেন, আর আমরা কিনা একটু এলেম একটু আমল হলে একটু দিনের খেদমত মেহনত হলে তা আমরা নিজেদেরকে অনেকে কিছু মনে করে নিজেদের ভয়ঙ্কর সর্বনাশ করে ফেলি, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদের সংশোধন করেন, সব ভুল থেকে পবিত্র করেন। এজন্য প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে কেবল কালেমার দাওয়াত দিতেন না, কেবল নামাজেরই দাওয়াত দিতেন না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম এই মসজিদের মধ্যে বলতেছি যে প্রতিটি প্রত্যেক সাহাবীকে জীবনের প্রতিটি তিলে তিলে পলে পলে আল্লাহকে রাজি করার আমল তরিকা পদ্ধতি শিক্ষা দিতেন, যেখানে যেটা ভুল হইত বারবার সেটা শুধরায় একদম মার্জিত এবং পবিত্র এক সিদ্দিকি বানাই দিতেন, যেটাকে পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহ পাক বলেন আমার নবী আর তার সাহাবীদেরকে দিন রাত আমার কোরআন সম্পর্কে ব্যাপক জ্ঞান দান করতেই থাকেন, ওয়াল হিকমাতা এবং কোরআনের বাইরেও সুন্নার যে বিশাল ভান্ডার সেটা তাদেরকে দিতে থাকেন, এবং কিহিম এবং এত সত্ত্বেও তাদের জীবনে যে কোনো জায়গায় যখন যে ভুল বিচ্যুতি দেখা দেয় সেটাকে তিনি সংশোধন করে তাদেরকে একদম পরিমার্জিত বানাইয়া দেন। তাসকিয়া ইসলাম ও তাসকিয়া অনেক মানুষের খবরই পায় না, যেটা কোথায় আছে, খুদ কোরআন শরীফে আছে। এভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদৌ নিয়ম ছিল না যে মুসলমানকে অর্ধেক মুসলমান বানান, কি কথা বুঝেন নাই, বরং কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল দিন রাত যখন যে হালতে যে বিষয়ে যা যা দিতে থাকেন তোমরা তা দিতে থাকো, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, যখন ফরজ আমল বাতলান এটা নাও, ওয়াজিব আমল দেন সেটা নাও, সুন্নত মুআক্কাদা দেন সেটা নাও, মুস্তাহাব দেন সেটাও নাও, পাঁচ ওয়াক্ত নামাজ দিলে সেটাও নাও, বিতর দিলে সেটাও নাও, সুন্নত আগে পরে সেটাও নাও, আবার তাহাজ্জুদ করতে বলবো ওইটাও নাও, যেদিকে ডাকবেন সেদিকে সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম, আল্লাহ ও রাসূলে রাসূল যেদিকে ডাকবেন যেই কাজের জন্য ডাকবেন সাড়া দিলেই বাস্তব ইমান জিন্দগি তোমাদের নসিব হবে, আল্লাহর মহব্বতের জিন্দগি নসিব হবে, জান্নাতি কাফেলার হায়াত এবং জিন্দগি তোমাদের নসিব হবে। আর না হলে নমরুদেরও এক জিন্দগি আছে, ফেরাউনের এক জিন্দগি আছে, এবং দুনিয়ার জানোয়ারদেরও এক জিন্দগি আছে, হায়াত আছে। এই এই জিন্দগি, এই হায়াত, এই প্রাণ, এই জীবন, এটা তো জান্নাতি জীবন না, এটা জাহান্নামী জীবন। কাজে সেই রকম জীবনে যদি হয় তো তার মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য এই, কাফের আল্লাহ পাকের কথায় কোন কর্ণপাত করে না, পরোয়াই করে না। আর মুমিনের বৈশিষ্ট্য হল যে আল্লাহ আল্লাহ রসুল যখন ডাক দেন সেদিকে ছুটতে থাকে, দৌড়াইতে থাকে যে আমাকে আমার আল্লাহ ডাকছেন, আমাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ডাকছেন। এজন্য মুয়াজ্জিনের কণ্ঠে যদি আল্লাহ একবার আল্লাহ একবার উচ্চারিত হয়, কিন্তু বাস্তব সত্য হল মহান রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে নিজেই ঘোষণা দেন, বড়কে শোনো তার ডাকে তোমরা সাড়া দাও। তো মুমিন যখন শুনতে পায় যিনি সবচেয়ে বড় সেই মহান আল্লাহ আমাকে ডাকছেন, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দৌড়ায় সেই মহান রব্বুল আলামিনের ডাকে, আল্লাহ পাকের ঘরের দিকে, নামাজের দিকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক যে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, তার মধ্যে এক শ্রেণী হল রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হয়ে যায় তো মনটা ছটফট করে, আবার কখন যাব, কখন আজান দেয়, আজান শুনলে আবার দৌড়ায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআল আযানা কান্নাহু লা ইয়ারিফুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান শুনতেন মানে মহান আল্লাহর ডাক শুনতেন, আল্লাহর ঘরে হাজিরার জন্য ডাক শুনতেন, দাওয়াত শুনতেন, যেন তিনি আমাদেরকে চিনতেনই না, চিনেনই না, এইভাবে তিনি আল্লাহর ডাকে সাড়া দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। শুনি অনেক মুসলমান ভাইরা যারা লোকদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দেন, জিকির শিক্ষা দেন, তাদের ভাষায় হয়তো তরিকা শিক্ষা দেন, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরবরদিয়া, এবং শুনি এইরকম নামের নাম লেনেওয়ালা কিছু ভাইরা নাকি বলেন যে নামাজ পড়া লাগে না। আমার প্রিয় বন্ধুরা, এটা কত বড় মারাত্মক ভুল কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ এই ৩০ পারা কোরআন দান করলেন এই জমিনে, জিবরিল আমিন আসমান থেকে নিয়ে জমিনে আসতেন। এই কথা বুঝেন নাই ভাইরা, ৩০ পারা কোথায় দিছিলেন? আসমানে নিয়ে নাই জমিনে। ওহি আসছে গারে হেরাতে, ওহি আসছে মক্কার বিভিন্ন জায়গাতে, ওহি আসছে মদিনাতে, ওহি আসছে কোরআনের, ওহি আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের মধ্যে, ওহি আসছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার তখন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ দিলে জমিনে না আসমান দিয়া উর্দু জগতে নিয়ে। ফের আল্লাহ পাক বললেন, ডাকলাম যে বড় কিছু আজকে দিব, এই নেন এই নামাজ নিয়ে চলে যান। এত বড় সম্পদ এই নামাজ, আর সেই নামাজের ব্যাপারে বলা নামাজ মাপ। আমার ভাইরা, মুসনাদ আবি হানিফা কিতাবে আছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে এখন যে যেখানে রওজা শরীফ ঠিক এই ঘরটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন, শুনতেছেন আপনারা, এই কামরাটার ভিতরেই ছিলেন, এটাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কামরা। আপনারা যারা হজ করতে গেছেন আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলি যে যখন রওজা শরীফ থেকে জিয়ারত করে বাইর হন না, বাইর হওয়ার সময় একদম যে এই গেটটার থেকে বাইর হয়ে যান, ঠিক এই গেট থেকে বাইর হওয়ার আগে ডান পাশের যে ওয়ালটা, এই ওয়ালের ভিতরের কামরাটা, এটাই হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কামরা। এখানে এটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই ঘরে থাকতেন, আর রওজা শরীফ যেটা, এটাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতেন। যাই হোক, এর পাশেই তো মসজিদ নববী না, এখানে মিম্বর, ওই মিম্বরেই ইমাম সাহেব দাঁড়ান। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দুর্বলতা, কমজোরি, অসুস্থতা অনুভব করতেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি আমাকে বললেন, যাও আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। শুনতেছেন ভাইরা? তো এই এই কথা যখন বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশার কেমন লাগতেছিল? আহা, তিনি একদম যে মসজিদ ছাড়া নামাজ পড়েন না, আর সেই মসজিদ একদম ঘরের সঙ্গে, অথচ মসজিদে পর্যন্ত তিনি যাইতে পারতেছেন না। বলেন যে আবু বকরকে বলো তিনি যেন নামাজ পড়ায় দেন। হযরত আয়েশা গিয়া হযরত আবু বকরকে বললেন যে আব্বা, আপনাকে বলছেন নামাজ পড়ায় দিতে। বললেন যে দেখো, তুমি যাও এবং গিয়া বলো ইন্নি সাইফুন রাকিবুল কলবে, আমি একটা বুড়া মানুষ আর আমার দিলটা আল্লাহ বানাইছেন বড় নরম, রসুল চলে অসুস্থ, আমি গিয়া রসুল্লাহ সাল্লামের জায়গাতে আমি দাঁড়াবো, আমি এটা সয়ে নিতে পারবো না। এজন্য তুমি আল্লাহ রসুল সাল্লামকে বলো ওমর মজবুত মানুষ, তিনি যেন ওমরকে নামাজটা পড়াইতে বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বাবার এই বাস্তব অবস্থাটা সমস্যাটা বুঝলেন, তার মনও বিগলিত হল, তিনি আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা বলছেন কি যে আপনি ওমরকে বলতেন? তো হযরত আবু বকর তখন আবার বললেন যে যাও না, তুমি বলো আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। শুনতেছেন ভাই? আবু বকরকে বলো নামাজটা পড়ায় দিতে। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আয়েশা, তুমি এক কাজ করো, হাফসাকেও সঙ্গে দাও, হাফসাকেও সঙ্গে নাও, দুইজনে গিয়া একসঙ্গে বুঝাও যে তিনি যেন উমর কি নামাজটা পড়াইতে বলে। শুনতেছেন ভাই? না তো এইবার গিয়া দুজন গিয়া বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর তো একদমই মানে আনিদি ফিল করতেছেন, মুশকিল লাগতেছে তার কাছে, কেমনে তিনি দাঁড়াবেন আপনার জায়গাতে? হযরত উমরের কথা বলছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ করলেন এবং বললেন ইন্নাকুন্না সাওয়াহিবু ইউসুফা, যাও আবু বকরকে বলো তিনি যেন নামাজ পড়ান। রাগ করলেন, এইবার ভয় পাইছেন তারা, আর কোন কথা নাই, গিয়া বলছেন যে আমাদেরকে রাগ করছেন এবং বলছেন আপনাকেই নামাজ পড়েছেন। পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এর নির্দেশ বারংবার, তারপরে তিনি বললেন ঠিক আছে। তাহলে এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন, একামত হয়ে গেছে, তিনি নামাজ শুরু করছেন। ঠিক এমন সময় রসুল সাল্লাহ আলাইসলাম ঘরের ওই পর্দাটা সরাইতে বললেন, পর্দা সরাইলেই এই যে মুসল্লিরা মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহর ঘরের মধ্যে আল্লাহকে সামনে নিয়ে বাবাজি দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় বান্দার সম্মুখে নিঃসন্দেহে আল্লাহ পাক থাকে। আমরা কাবার দিকে মুতাওয়াজ্জু হয়ে নামাজ পড়ি, কিন্তু কাফের হাইজু সাজদা করে মুতখান সমস্কার, যে কাফের তো মূর্তির ঘরকে সাজদা করে, কিন্তু আল্লাহর দেওয়ানা নিঃসন্দেহে আল্লাহকে সাজদা করে। সর রাকায় হামনে দরে জানা না সমস্কার, মোমেন তো মাথা রাখে মহান রব্বুল আলামিনের কদমের উপরে। হাদিস হাদিস শরীফে আছে ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা যখন সেজদা করে বাহ্যিক ভাবে সে জমিনের উপর মাথা রাখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তব হলো সে আল্লাহ পাকের কদমের উপরেই মাথা রাখে, এবং সীমাহীন নূরের ভিতরে ডুবে যায় বান্দা যখন সে সেজদার মধ্যে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার কদর সম্পর্কে বুঝার তৌফিক দান করে। আল্লাহর কসম, ইমানের পরে নামাজের চেয়ে এত দামি, এত মূল্যবান, এত মর্তবাওয়ালা, এত মধুর ইবাদত আর নেই। নামাজ এত মজাদার, আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের হাকিকত বুঝার তৌফিক দেন, নামাজের কদর করার তৌফিক দেন, এবং নামাজকে আমাদের জন্য আল্লাহ পাক সারা জাহানের মধুর চেয়েও মধুময় বানায় দেন, আরো বেশি মধুর বানায় দেন। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সবাই নামাজে দাঁড়ায় গেছে, তিনি আর সহ্য করতে পারলেন না, বলে যাম এই কাউকে ডাকো আমি নামাজে যাব। আল্লাহ আল্লাহ। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো যাওয়া লাগবে না, আবু বকর আপনার পক্ষ থেকে ইমামতি করতেছেন, আপনার তো আর যাওয়ার দরকার নেই, আপনি তো অনেক অসুস্থ, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তখন এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আমাকে যাইতে দাও আমি নামাজে যাব। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এই জুইলাত কুররাতু আইনি ফিস সালার এটাই ছিল মাওরিদি হাদিস। শুনতেছেন ভাইরা, এই প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই অবস্থাতে তিনি বলছিলেন যে নামাজ আমার চক্ষুর শীতলতা, নামাজ পড়লে আমার চোখ জুড়ে যায়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলেন যে নামাজে শান্তি, নামাজে আরাম, নামাজে এমন মজা, নামাজে চোখ রয়ে যায়, চক্ষু জুড়ে যায় না, কলিজা ঠান্ডা হয়ে যায়। আর সেই নামাজ নিয়ে আমরা বলি যে নামাজ পড়াই থাকবে না, ভাইরা কি মামলা, এত বড় ভুলের মধ্যে আমাদের ভাইরা আছে। এই কারণে যে কোরআন সুন্নার এলেম নাই, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে ইমানের, ইসলামের, নামাজের এবং সুন্নতের কদর করার তৌফিক দান করে। কোটি কোটি টাকার ফ্যাক্টরি মালিক, হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি মালিক মুসলমান, কিন্তু নামাজি ফ্যাক্টরি ফ্যাক্টরির জায়গায় আজান শুনলে ছুটে আসে, মসজিদে ছুটে আসে। যখন এই ফ্যাক্টরি মালিকরা উজু ঘুরে এসে মসজিদে নামাজটা পড়ে, তাদের এটা উপলব্ধি হইতে থাকে আমার লাখ কোটি ফ্যাক্টরি চেয়ে আমার আল্লাহর সামনে একটা সেজদা বেশি দামি মনে হয়, একটা সেজদা বেশি বন্ধু হয় মনে হয়েছে, বউ এনে কে বলে, হুজুর বা এনে কে বলে। আল্লাহ আমাদেরকে আজীবন নামাজের কদর করার তৌফিক দান করে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলুর রহমান গাজপুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ, তিনি একবার হাকিমুল মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহকে বললেন যে মাওলানা তোমাকে আমার এক গোপন কথা আজকে বলি, যে মাওলানা শুনো, জব মে সিজদা করতা হো তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রহা হ্যায়। মাওলানা শুনো, আমি যখনই সেজদা করি নামাজের মধ্যে, আমি একদম উপলব্ধি করি আল্লাহ পাক তখন আমাকে আদর করতে থাকে, প্যার করতে থাকে সেজদার মধ্যে, সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দাকে প্যার করতে থাকে। এবং এটা হাদিস শরীফে ইশারা মজুদ আছে যে আল্লাহ পাকের নাম খালি কিন্তু 99টা না, অনেকে মনে করে আল্লাহর নাম 99টা, আল্লাহ পাকের নাম তাফসীরে মাজারিতে এক বর্ণনায় বলছেন, এক বর্ণনা অনুযায়ী আল্লাহ পাকের নাম 500, কোন বর্ণনা অনুযায়ী আল্লাহ পাকের নাম 500 না, হাজার হাজার আল্লাহ পাকের নাম। যে আল্লাহ পাক এত সুন্দর, এত গুণাবলীওয়ালা যে সব সৌন্দর্যের জন্য এক এক আলাদা নাম, সব গুণের জন্য এক এক আলাদা নাম। এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক এটা বলেন না আমার 99টার নাম, আল্লাহ পাক বলছেন লাহুল আসমাউল হুসনা, তোমাদের মাওলার কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে, লাহুল আসমাউল হুসনা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। একজনের একটা মাত্র ছেলে কতগুলো নাম, নানি একটা নাম রাখছে, দাদি একটা, খালা একটা রাখছে, উমুক আরেকটা রাখছে, আজিম মামলা এত নাম। মহান রব্বুল আলামিন নিজের নাম নিজে এতগুলো রাখছেন যে সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো এতগুলো নামের মধ্যে সেজদার ফজিলতের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামটা উল্লেখ করেছেন সেটা হল আর রহমান, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান। এটাও বলতে পারতেন যে বান্দা যখন সেজদা করে মহান বাদশার কদমে সেজদা করে, বলতে পারতেন না বড় কুদরত ওয়ালার কদমে সেজদা করে, বড় পাওয়ার ওয়ালার কদমে সেজদা করে, বড় ভান্ডার ওয়ালার কদমে সেজদা করে, বড় নেয়ামত ওয়ালার কদমে সেজদা করে, এই শব্দগুলো বলেন নাই। বরং এখানে যে বিশেষণটা উল্লেখ করছেন সেটা হল ইয়াসজুদু আলা কদমাই রহমান, সীমাহীন রহমত ও দয়াওয়ালা আল্লাহর কদমে সেজদা করে। যেটা রসুল সাল্লাম ইশারা করছেন যে বান্দা যখন সেজদা করে সেজদা দেখলেই মহান রব্বুল আলমিনের সীমাহীন রহমত ঢেউ খেলতে থাকে বান্দার দিকে। শুনতেছেন ভাইরা? যাই হোক, আমি বলতেছিলাম যে উজুর আমল কেসা মূল্যবান। নামাজ তো ভাই সুবহানাল্লাহ, ইসলামের অন্যান্য আমল তো বড় বড় আমল। নামাজ তো একটা স্টার্টিং পজিশন, প্রাইমারি স্টেজ না? আমি প্রস্তুতি নিচ্ছি আল্লাহর দরবারে যাব নামাজে, কিন্তু দরবার তো না এটা, এটা মাত্র নিতান্তই বাইরের একটা প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্বের অবস্থা হল ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বল, ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি একবার উজু করতেছিলেন, তো তার পাশে একটা এক মুসলমান যুবক উজু করতেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ইয়া বুনাইয়া তুব মিনাজ জিনা, হে স্নেহাস্পদ তুমি জিনার কাজ আর করো না, এ থেকে তওবা করো। ছেলেটা তওবা করলো। আরেকজনকে উজু করতে গিয়ে দেখা তিনি একদিন বললেন ইয়া বুনাইয়া সুব সুর তুব মিন সুরবিল খামর, বেটা তুমি আর মদ খাও না, তওবা করো তওবা করো। আরেকজনকে উজু করতে দেখা যুবক ছেলে, তিনি বললেন ইয়া বুনাইয়া তুব মিন হুকুকিল ওয়ালিদাইন, বেটা মা বাবার নাফরমানি আর করো না, তওবা করো তওবা করো। ছেলেটা তওবা করলো। এখন হযরত ইমাম আজম রহমতুল্লাহ এর সঙ্গে বিশ্বের সেরা বড় বড় আলেম ফকিরা থাকতেন, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই ইমাম আজম রহমতুল্লাহ এর শিষ্য। শুনতেছেন ভাইরা? তো ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহ আলাই ইমাম আজম রহমতুল্লাহ এর শিষ্য, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম আজমের শিষ্য, বিশ্বের সেরা সেরা বড় বড় আলেম, বড় বড় আউলিয়া তার শিষ্য, সব তো সঙ্গে সঙ্গে থাকে। তো একজন জিজ্ঞেস করলেন হযরত আপনি যে ওই লোকগুলোকে এরকম বললেন যে এই বিষয় থেকে তওবা করো, এই বিষয় থেকে তওবা করো, কারণ কি? তখন তিনি বললেন যে ওরা যখন একজন যখন উজু করতেছিল আমি দেখতেছিলাম ওর উজুর পানির সঙ্গে মা বাপের নাফরমানির গুণা ভাসতেছে, তখন আমি বলতেছিলাম যে তুমি তওবা করো, মানে গুণা তো ভাসতেছে কিন্তু কমপ্লিট তওবা করলে একদম পূর্ণ মাফ হয়ে যাবে। কারণ কবিরা গুণা থেকে তওবা করতে হয়, যা আল্লাহ পাকের নির্দেশ যে যখন গুণা করো ইল্লা মান তাবা, হ্যাঁ ওয়ামিলা আমালান সালিহা, যে বান্দা গুনাহ করলো এবং এরপরে তওবা করলো, এরপরে নেক আমল করলো, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমি তাকে মাফ করে দিব। শুনতেছেন ভাইরা? হযরত ইমাম আজম রহমাতুল্লাহ বলেন যে আমি এই জন্য ওকে এটা বলছিলাম, আরেক ভাই উজু করতে সময় দেখলাম ওর উজুর পানির মধ্যে মদ খাওয়ার গুণা ভাসতেছে, তাই ওরে বললাম যে তওবা করো, কিছু গুণা তো এখনই ধুয়ে গেল, কমপ্লিট ভাবে তুমি তওবা করে নাও। আরেকজনকে দেখলাম জিনার গুণা তার উজুর পানিতে ভাসতেছে, তাই বললাম যে ভাই তাহলে তুমি একদম পুরোপুরি তওবা করো, মানে ফিরো এই কাজ থেকে, আর কখনো এই কাজ করো না। তো এতে প্রমাণিত হয় যে উজু যখন করে বান্দা তো উজুর পানির সঙ্গে 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 এইভাবে গুণা চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কবুল করেন যে সব গুণা আমাদের সাফ হয়ে যায় এবং বিলকুল পাঁচ সাত দিনে কিন্তু সেভ হয়ে যায়। ফুল কোরআন শরীফ রব্বুল আলমিন বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন আমার হুকুমের কাজগুলো আমলগুলো ইবাদতগুলো যখন তোমরা করো এগুলোর কারণে গুণা এমনি সাফ হতে থাকে, পরিষ্কার হতে থাকে। তো আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে ভাইরা নামাজ যদি মানুষ পড়ে, সে নামাজ যদি এমনও হয় পড়তে মন চায় না জবরদস্তি পড়ে, এর কারণেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, এর কারণেও জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আর যদি এর থেকেও বড় মর্তবাওয়ালা নামাজ হয় তাহলে আরো বড় মর্তবা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। যেমন ওই যে লোক যে মসজিদে আসলো কিন্তু দিল বেচারি মসজিদ থেকে যাওয়ার পর থেকে কখন আবার মসজিদে যাব, কখন আবার মসজিদে যাব, সে খালি জান্নাতেই যাবে না, জান্নাতে অনেক উঁচু মর্তবার অধিকারী হবে সে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম মর্তবা ওয়ালা নামাজ নসিব করে দেন। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব। আমার ভাইরা কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে হে ঈমান ওয়ালারা, হে বান্দারা শোনো, যে আল্লাহর স্মরণ করলে, আল্লাহকে ইয়াদ করলে, আল্লাহকে মহব্বত করলে, আল্লাহকে মানলে তোমরা সুখে থাকবা, শান্তিতে থাকবা, আরামে থাকবা। এজন্য হিন্দুস্তানের এক বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দিলে মুস্তারিফ কা ইয়ে পয়গাম হয় তেরে বিন সুকুন হয় না আরাম হয়। আমার মাওলা, আমার পাগল মনটা খালি বারবার আমাকে বলে যে মাওলা তোমার সারা কোনো শান্তি নাই, হ্যাঁ তোমাকে সারা কোনো আরাম নেই, কই মজা মজা নেই, কই খুশি খুশি নেই, তেরে বগর জিন্দগি মৌত হয় জিন্দগি নেই। এজন্য আমার ভাইরা আমল করি, আমল করতে থাকি, মাঝে মাঝে জিকির করি, মাঝে মাঝে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাগফিরলি, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করি, কখনো দুরুদ শরীফ করি। কোন আমলের কারণে কোন রহমত নাজিল হয়ে যায় কিছুই বলা যায় না। আন্দরি আমি তরাসুমি খারাস তা দমে আখির দমে ফারিক মবাস তা দমে আখির দমে আখির বুয়াত কে নায়ত বাতু সাহেব সির বুয়াত। রাস্তায় পড়ে থাকি মিয়া, এক সময় আল্লাহ পাক এমন টান দিবেন একদম জান্নাতের ফয়সালা হয়ে যাবে। শুনতেছেন ভাইরা, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়েগা কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড়ায়েগা। হাকিম উল উম্মত মাওলানা আসিফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি খলিফা ফাজা আব্দুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান যত ভুলের মধ্যে আসো না কেন, যত বেশি গুনার ভিতরে ডুবে গেছো না কেন, এখন আর দেরি করো না, জলদি করো, আল্লাহর দিকে ছুটো, আল্লাহর কাছে মাফ চাও, মিনতি করো, মিনতি জানাও। হ্যাঁ আল্লাহ পাক কত বড় বড় এরকম গুনাগারকে, ডাকাতকে, চোরকে, মদখোরকে আল্লাহ পাক বড় বড় ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। ফুজাইল ইবনে ইয়াজ এক সময় ডাকাতি করতেন, পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের মধ্যে সামিল হয়ে গেছেন। কি কথা বুঝেন না ভাইরা? এজন্য বিশ্বে হাফির রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, যিনি এক জমানা পর্যন্ত মদের বোতলে ডুবেছিলেন, কিন্তু একদিন তিনি রাস্তা দিয়ে যেতেছিলেন, শুনতেছেন ভাইরা, এই মদ্যপ মুসলমান একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে জমিনের উপর একটা কাগজ পড়ে আছে, দেখলেন যে আরে ওর ভিতরে আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহির রহমান রহিম লেখা। হ্যাঁ তিনি আল্লাহ আল্লাহ পাকের নাম এইভাবে কাগজের মধ্যে লেখা আর জমিনে পড়ে আছে, কত মানুষ এটাকে পারাবে, মারাইতে থাকবে দুই পায়ের দ্বারা, বেচারার মনে খুব লাগছে এটা। এবং এই কাগজটাকে তিনি তুলছেন, পরিষ্কার করছেন এবং খুশবুদার অনেক দামি আতর এতে লাগাইছেন, নিয়ে উঁচুতে এক জায়গায় খুব সম্মানের সাথে হেফাজত করছেন। এইটুকু আমল দেখলে কিতাবুত তাওয়াবীনে লিখছেন আল্লামা ইবনে কুদামা হাম্বুলি আল মুকদ্দাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়া এমন জোশ আসছে যে আমার নামের ইজ্জত করলে এই বান্দা যদিও সে গুনাগার, এইটুকু আমলের কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কিভাবে? যে এইটুকু আমলের উসিলে আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দান করছেন এবং বড় আউলিয়াদের মধ্যে আল্লাহ পাক তাকে সামিল করছেন। এবং লিখছেন কি ইবনে কুদামা হাম্বুলি রহমতুল্লাহ আলাইহি যে এই বিশ্বে হাফি এই এক এক জমানার মদ্যপ লোকটা তওবার পরে এত বড় মর্তবা প্রাপ্ত হয়েছিলেন যে তিনি যেদিকেই রওনা হইতেন ওই রাস্তাঘাটে গোবর বা কোনো নাপাক থাকলে আল্লাহ পাক নির্দেশ করতেন যে জমিনকে যে জলদি গিলে ফেলো, আমার বান্দা পেয়ারা বান্দা বিশ্বে হাফি রাস্তায় আসবে, তোমরা এটাকে পাক সাফ বানায় আনো। জমিন যে নাপাকগুলোকে গিলে ফেলতো রাস্তা পরিষ্কার হয়ে যেত। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা যাকে চান এভাবে গুনার অতল তল থেকে মুহূর্তে কোথায় উর্ধে তোলেন। আরে দোস্ত আয়াম যে ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি আফি বাতলাতে হ্যাঁ, শুনতেছেন ভাইরা? কবি আলম গুলিস্তান আর কবি বীরানা হতা হো হতা বাপা সে খাতিরে দিওয়ানা হতা হয়। তবে এমনটা বিশেষ রহমতের রাস্তা খুলে বেশি কোন আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করলে, শুনতেছেন ভাইরা? লোকেরা মনে করে এগুলো যে আউলিয়া একরাম বুজুর্গ আর কিন্তু এমনি প্রচার করে, আর না ভাইরা কোরআন সুন্নার মধ্যে বলিষ্ঠ এবং অকাট্য দলিল প্রমাণের জন্য মজুদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্ববর্তী কোন উম্মতের মধ্যে এক লোক ছিল গুনাগার মুসলমান, 99 জনকে হত্যা করার পর একদিন একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি তো নামাজ দিনদার মানুষ, আল্লাহ রসুলকে মানেন, হ্যাঁ ভাই আপনাকে একটা আমার গোপন কথা বলি, আমি 99টা মানুষ হত্যা করছি, তো এখন কি আমি তওবা করলে কাজ হবে, আমার কি তওবা কবুল হবে? ওই লোক কোন আল্লাহওয়ালা লোক না, আল্লাহর বলিরা জানেন যে আল্লাহ পাক রহমতের রাস্তা কেসা, সব সময় আল্লাহ পাক ডাকতে থাকেন গুনাগারদেরকে, বাজ আ বাজ আ, আর উঞ্চে হাস্তি বাজ আ, গর কাফর গব্র বুতপরস্তি বাজ আ, এই দরগাহে মা দরগাহে না উমিদ নিস, সতবার আগর তোবা শিকস্তি বাজ আ, হাজার বার লাখ কোটি বার তওবা ভঙ্গকারী এবং নাফরমানিতে লিপ্ত যারা হইছো ফিরে আসো, আমি আল্লাহ এখনই তোমাদেরকে রহমতের কোলে তুলব। হ্যাঁ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله পাক তো ডাকতে থাকেন যে গুনাহগার বান্দারা নিরাশ হও না, কিন্তু আসো মাফ চাও, আমি গ্যারান্টি দিলাম তোমার সব গুনাহ মাফ করে দেব। শুনতেছেন ভাইরা, পবিত্র কোরআন আমরা কি পড়ি কি তেলাওয়াত করি ভাইরা, কোরআন এসা কিতাব যে কি বলবো, আল্লাহর কসম কোরআন আসছে তো গুনাগারদেরকে পাক সাফ বানায় জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহ থেকে বিচ্ছিন্ন বান্দাদেরকে তুলে নিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার জন্য কোরআন। এজন্য কোরআনে পাকের এক নাম হাবদুল হাবলুল্লাহ হাবলুল্লাহ মতিন, এমন এক মজবুত রশি যে কোরআন কোরআনের রশির সঙ্গে যে নিজেকে জড়াবে একদম তুলে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। 99 জনকে হত্যাকারী, কিন্তু শুনেন আমার ভাইরা, এই যে এই লোকটার মনে উদয় হলো না যে আমি তওবা করলে কি কবুল হবে, এটা এই যে মনে উদয় হওয়াটা এটা আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। হাজী উমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহর দিকে দুই কদম হাঁটলা, তুমি মনে করেন তুমি হাঁটছো, আল্লাহ তোমাকে হাঁটাইছেন কারণে হাঁটতে পারছো। তুমি আল্লাহর নামের জিকির করলা, কোরআন তেলাওয়াত করলা, নামাজ পড়লা, হজ করতে গেলা, উমরা করতে গেলা, দান করলা, সদকা করলা, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলা, যাই কিছু আল্লাহর খুশির জন্য আমল করলা, আল্লাহ পাক নিজে তোমাকে তৌফিক দান করছেন, সেই জন্য তুমি করতে পারছো। দলিল ওমা তাসাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তুমি যে চাও, আগে আমি চাই পরে আমার চাওয়ার কারণে তুমি চাও, আমি চাই যে তুমি আসো আমার কাছে তখন তুমি দৌড়াও আমার দিকে। হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, হ্যাঁ আজীব শান মহান রব্বুল আলামিনের ওই বান্দার অন্তরে যে খেয়াল থাকলো আমার কি তওবা কবুল হওয়া সম্ভব, এটাই আলামত ছিল এই বান্দাকে আল্লাহ পাক রহমত খুঁজতেছে। কিন্তু ওই বেচারা সাধারণ মুসলমান সে বুঝতে পারে নাই, সে বলছে মিয়া এতগুলি পাপ করছে আবার তওবা তওবা করো, আবার তওবা কবুল হবে কিনা না। পরে ওই যে খুনি তো খুনি, ও বলছে যে ভাই আমার তো ফিগারটা মানে রাউন্ড ফিগার হয় নাই, 99 রয়ে গেছে, এটা বেজোড় লাগে, এটাকে রাউন্ড ফিগার বানায়নি, তো ওরই হত্যা করছে। শুনতেছেন ভাই না, এজন্য এক মান ইলমরা তাহমন আকল বায়ান, দিনের কথা বলার জন্য সেরকম দিল লাগে, মন লাগে, গভীর বুঝ লাগে মানুষের মধ্যে দিনের কথা বলার জন্য, মানুষের প্রতি দরদি মন লাগে। হ্যাঁ যে উস্তাদ হইয়া এরকম লাঠি ছড়ি ঘুরাইতে থাকা, এসা তরিকা কথা বলা, এটা দিনের ক্ষেত্র না, এটা ওয়াজ বক্তৃতা করে চলে যাওয়া এক জিনিস, আর কিন্তু নবী রসুলগণ ওয়াজ বক্তৃতা করে চলে যেতেন না, আজকে আমার বয়ানের তারিখ তা আমি প্রধানমন্ত্রী হিসাবে একটা ভাষণ দিয়ে চলে গেলাম, না নবী রসুলরা ব্যথিত মন নিয়ে আসতেন, দরদি মন নিয়ে আসতেন, এই রোগগুলো যাতে আজকেই জাহান্নাম থেকে মুক্তি পায়া, যেন একদম জান্নাতের অধিকারী আজকেই হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলছেন, মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নার, فلما أضاء ما حوله أضاءت ما حوله ذهب الفراس وهذه الدواب التي تقع في النار يقعن فيها فجعل يهجزهن فيغلبنه ويتقحمن فيها রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক লোক নিজের প্রয়োজনে আগুন জ্বালাইছে কিন্তু ওই যে আগুনের মধ্যে পড়তে থাকে কতগুলো পোকা লাফায় লাফায় সে সামা পোকারা দলে দলে ছাপায় ছাপায় আগুনের মধ্যে পড়তে থাকলো আর ওই লোকটার কত কষ্ট করে ওদেরকে ফিরানোর চেষ্টা করতেই থাকলো কিন্তু কোন ক্রমেই সে আর ফিরাইতে পারতেছে না জবরদস্তি ওরা এসে ছাপায় ছাপায় আগুনের মধ্যে পড়তেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা যেরকম চেষ্টা করে ব্যর্থ হে উম্মত আমি প্রাণ দিয়ে ভালোবাসি তোমাদেরকে আমি দিন রাত জানে প্রাণে চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে ফিরো 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 কিন্তু কোথায় আমার কথা শুনলা তোমরা কেবলই ঝাঁপায়া ঝাঁপায়া সে আগুনের ভিতরেই পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত আর দরদ নিয়ে উম্মতকে দিনের দিকে ডাকতেন জান্নাতের দিকে ডাকতেন হ্যাঁ হে লোকগুলো অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো নিঃসন্দেহে তোমরা জান্নাতি হয়ে যাবে বুখারী শরীফে এক হাদিস আছে কি বলবো ভাইরা এই আমল যে কত দামি বলছিলাম না যে কিছু করি আমরা কথা বলতে থাকি চলতে থাকি পাকে পাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এই একটা ডাক কবুল হয়ে গেলে জান্নাতের ফসল হয়েছে খোলে ও যা না খোলে দর উসমে হো কো তেরি নজর তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়া যা ডাকতে থাকো ভাইরা ডাকতে থাকো হয় না কখন রহমতের দুয়ার খুলবেন বস একদম সে জিন্দগি কামিয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ হাদিস শরীফ বুখারী শরীফের এক লোক সে আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন যখন হাজির হবে ওর 99টা দপ্তর না মানে তার যে জীবনের যত কর্মের যে রেজিস্টার বই সেটা এক একটা খুললে দৃষ্টি যত দূর যায় এত বিশাল বড় এক এক দপ্তর এক একটা রেজিস্টার বই পুরোটা ভর্তি খালি গুনা আর গুনা কি কথা বুঝেন না ভাইরা এইগুলো পাপ ছাড়া কিছু নেকি লেখা নাই এইগুলো সব দেখাইছে আল্লাহ প্রথম আল্লাহ পাক দেখাবেন হিসাব দেখাবেন সিস্টেমই কেয়ামতের মাঠে আগে দেখাবেন আমল ওজন হবে পরে বলা নম্বরে দেখাবেন কোরআন শরীফে আছে নেক আমল যা করছে বন্ধা সবটা আগে দেখাবেন দেখো তুমি এগুলো করছো এই তোমার হজ এই তোমার উমরা এই তোমার তাহাজ্জুদ এই তোমার হাসি এই তোমার সালাম এই তোমার ভালো ব্যবহার ইত্যাদি সব বিস্তারিত আছে না বন্ধা দেখে খুশি মাশা আল্লাহ আমার আল্লাহ সব হেফাজত রাখছেন আমি কি কি করছি আবার যেগুলো উল্টা সিধা হয়েছে সেগুলো দেখাবেন ফায়দা কি যদি জান্নাত দিয়ে দেন আল্লাহ তাআলা তখন বন্ধা বুঝবে যে আমার তো অনেকগুলো উল্টা কাজ ছিল দেখো মাফ করে দিয়ে আমরা জান্নাত দিচ্ছি এই জন্য আল্লাহকে এগুলো দেখাবেন যে মোমেন বন্ধা যখন জান্নাতে যাবে তখন যাওয়ার সময় চিন্তা করবে যে কি রকম আটকা পড়ছিলাম রে দেখো আল্লাহ কি সহায়তা করছে আল্লাহ পাকের দয়াটা দেখে শুকর গুজার হবে এই জন্য আল্লাহ পাক দেখা দেন হ্যাঁ তখন জান্নাতের কদর হবে তার দিলে জান্নাত কত দামি মূল্যবান সম্পদ আজকে আমার সেটা বুঝে আসবে ওই বান্দা বেচারাকে আল্লাহ পাক দায়িকা সব দেখাইতেছে ও তখন বলবে কি আল্লাহ দেখায় না আমি তো বুঝছি আমার তো জান্নাত ছাড়া কোনো পথ নেই আল্লাহ পাক বললো যে না আমি ওজন করবো তো আমল সব তোমার এগুলো ওজনের পর্ব রয়েছে না তো বলবো যে আল্লাহর ওজন করার কোনো দরকার তো নেই কারণ আমার সব পাপ এক এক পাপের রেজিস্টার বই এত বড় যে সে কোনো কুল কিনারা নাই এরপরে আমি আর কোনো দেখে কোনো ফায়দা আছে কিছু আল্লাহ পাক বলবেন যে না যেটা নিয়ম সেটা আমার এখানে এটা অবশ্যই এটা পালন করা হবে এর ব্যতিক্রম কোন ক্রমে হইতে পারে না পরে ওর সবগুলোই সবগুলোই পাপের রেজিস্টার বই সব ওই এক পাল্লায় দেওয়া হবে কত বিশাল বড় এই পাল্লায় এটা আল্লাহ পাক জানেন শুনতেছেন ভাইরা এখন তো আর তো কোনো রাস্তা নেই এর মধ্যে বলবেন যে থামো কাজ আছে হঠাৎ একটা কাগজ নিয়ে আসা হলো মানে ওর ভিতরে আরেকটা দপ্তর ছোট্ট তো এক বেতাকার বেতাকার তর্জমা কি হ্যাঁ বেতাগার তোর জমা একটা কোথায় সেদিন পাইছিলাম কিন্তু মনে নেই। কোরআন হাদিসের অনুবাদ করা এত কষ্টকর, মানে বিষয়টার ওজন, ভাব গাম্ভীর্য, মর্যাদা সবটাকে রক্ষা করে ফের বলা। ওরা একটা খালি শব্দের একটা পশুপতি শব্দ জানা থাকলে আমরা বলতে সাহস পাই না। বাস যাই হোক, একটা পর্চা, একটা কাগজের টুকরো এটা নিয়ে আসা হল। আল্লাহ পাক বলবো যে দাও ওইটা ওর নেকির পাল্লে দেও দেখি, ফেরেশতাদের দিয়ে ওজন করাবেন তো। ওইটা দিলেই একসঙ্গে একদম নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তখন তো সেই বন্দা হতবাক জিয়াল ব্যবহার কি 99 দফতর, সে এক একটা এত বিশাল যে যতদূর দৃষ্টি যায় এত বিরাট বিরাট পাপের এই ভয়ঙ্কর রেজিস্টার বই, তা এক পাল্লা পুরোটা একদম কি পরিমাণ ভর্তি হয়ে গেছে, তার মধ্যে ছোট্ট একটা টুকরা সেটা ভারী হয়ে গেল, কি জিনিস তাহলে, এটা কি জিনিস। আল্লাহ পাক তখন বলবে যে তুমি যে পড়ছিলা লা ইলাহা ইল্লাল্লাহ সেটা আমি এখানে যোগ করছি, এই পাল্লায় রাখছি তো সেটা ভারী হয়ে গেছে। এই কথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন বললেন, আমাদেরকে কেন জানাইলেন, এ কালেমার আজম যাতে আমাদের মধ্যে পয়দা হয়, এ কালেমার কদর পয়দা হয়, এ কালেমার জিকির আমরা করতে থাকি, এভাবে আখেরাতের সম্বল বাড়াইতে থাকি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যে প্রতিদিন 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে পুরা জিন্দেগি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কেয়ামতের দিন হাসর মাঠে যখন সে আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হল কেয়ামতের দিন এই মানুষের চেহারা দুই রকম হবে, পবিত্র কোরআনে আছে, শুনতেছেন ভাইরা, একটা হলো নূরে ঝলমল আর একটা হচ্ছে একদম কালো কুচ্ছে, পবিত্র কোরআনের ভাষায় শুনতেছেন ভাইরা, এতে এই আয়াতে পরিষ্কার যাদের চেহারা ঝলমল করবে তারা নিঃসন্দেহে জান্নাতি মানুষ, আর যাদের চেহারা কালো কুচ্ছিত থাকবে তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে বোঝা যায় যে বান্দা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমল করতে থাকবে, এই আমলের বরকতে আল্লাহ পাক দুনিয়ার জীবনেই তাকে এমন তওবা নসিব করবেন, এমন আমলের তৌফিক দান করবেন যার কারণে জীবনের সব গুনাহ সাফ হইয়া সে জান্নাতি কাফেলাতেই স্থান লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। আমি বলতেছিলাম যে কিন্তু এই সঙ্গে যদি আরেকটা কাজ করা যায় যে নেক লোক আল্লাহ ভালো যারা তাদের সঙ্গে উঠি বসি, তাদের দোকানে তাদের থেকে আমল শিখি, সেটার ফায়দা কি? ওই প্রসঙ্গে এটা বলছিলাম, দুই ফায়দা, একটা হলো গুনাহগার মানুষ তওবা করলে আল্লাহ পাক কিভাবে তওবা কবুল করেন, কিভাবে সেটার মূল্যায়ন করেন, আরেকটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখলে সেটার ফায়দা কি। একই হাদিসে দুটো বিষয়ের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা আবার একদিন বেচাইন হল এবং সে আবার বাইর হল, আরেক দিনদার আল্লাহ ওয়ালার লোকেরে জিজ্ঞাসা করলো যে আমার তো 100 জনকে হত্যা করা হয়ে গেছে, এত বড় অপরাধ দিয়ে আমি তওবা করলে আমার তওবা কি কবুল? তো ওই আল্লাহওয়ালা লোক বললেন যে আরে কি বলেন আপনি, শেরেক কুফর তো মাফ হয় না, কিন্তু যে কোনো মুসলমান গুনাহগার হাজারো লাখ কোটি কোটি পাপ হোক, যত কঠিন থেকে কঠিন পাপ হোক, আল্লাহ পাকের নিকট মাফ চাইলে তওবা করলে নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করেন। ওই লোকের মন বড় হয়ে গেছে, হ্যাঁ আসমানি কিতাবের কথা এটা। তো তখন তিনি বললেন যে আপনাকে আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার আপনার ব্যক্তিগত আমল, আমার আপনার আমার আপনার আমলের মধ্যে গ্যারান্টি নাই এটা কবুল হবে কি হবে না, কথা বুঝেন নাই। কিন্তু কোন আল্লাহর বলির সৌবত তাদের সান্নিধ্য এত দাম জিনিস, সেখানে গিয়ে কোনো আমল করলে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা আপনি যে এলাকা আছেন এটা হল চোর ডাকা যত সব মদ্যপ হ্যাঁ ব্যভিচারী পাপিষ্ঠর পাপিষ্ঠর লোকদের এলাকা, পাপ করলে সেখানে আল্লাহর গুসা অবতীর্ণ হয়, আর নেক আমল আল্লাহর মহব্বত তাকওয়া সুন্নত এইরকম আমলের মধ্যে থাকলে আল্লাহ পাকের খাস রহমত সেখানে অবতীর্ণ হয়। ওই আউলিয়া কেরামের ওই এলাকাটা সেখানে চব্বিশ ঘন্টা খাস দৃষ্টি আল্লাহ তাআলার, ওইখানে গিয়ে আপনি তওবা করেন তাদের সৌবতের বরকতে আপনার তওবা কবুল হয়ে যাবে, কি কথা বুঝেন নাই। আর এই ঘটনার বর্ণনাকারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি এই ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছেন? যাতে আমরা এইরকম এই আমলের কদর করি, এইরকম এই রঙের জীবন করি, এখান থেকে হেদায়ত গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই লোকটা সেখান থেকে রওনা হল যে ওই ওই আউলিয়াদের এলাকায় যাবে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন আর যাইতে পারতেছে না, হামাগুড়ি দিয়ে এখন আগানোর চেষ্টা করতেছে, এমন সময় মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হলে দুই দল ফেরেশতা আসছে, একদল ফেরেশতা তারা যারা আল্লাহর প্রিয় বান্দাদের রূহ কবজ করে, আর একদল ফেরেশতা তারা যারা নাফরমানদের রূহ কবজ করে, কি কথা বুঝলেন। এর উভয় দলের মধ্যে বিতর্ক, ওরা বলে আমরা নিব তার রূহ এ নাফরমান, আর আরেক দল বলে না সে তো তওবা করতে রওনা হয়েছে আউলিয়াদের বস্তিতে, তাদের সে ভালো মানুষ আমরা তার রূহ নিয়ে দেব। এই বিতর্ক মিটানোর কোন উপায় ছিল না, উভয় দল আল্লাহ পাকের নিকট গিয়ে হাজির হলে ঘটনা প্রকাশ করল। তখন আল্লাহ পাক জাল্লালু মানহু বললেন তোমরা যাও গিয়া আমার এই বান্দা যেখানে পড়ে আছে ওই দিক থেকে মাপ দিয়ে দেখো সে কি এখনো ওই নাফরমানদের এলাকার নিকটবর্তী নাকি আমার প্রিয় বান্দাদের আউলিয়াদের এলাকার নিকটবর্তী, যেদিকে নিকটবর্তী সেই দলে অন্তর্ভুক্ত করো তাকে, কথা বুঝলেন। কিন্তু আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে বাস্তবে লোকটা তখনও ওই নাফরমানদেরই এলাকার নিকটবর্তী রয়ে গেছিল, কিন্তু ওদেরকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়া আল্লাহ পাক নাফরমানদের এলাকার জমিনকে নির্দেশ করলেন এ তুই হট দূরে সর, আর আউলিয়াদের বস্তির জমিনকে নির্দেশ করলেন চলে আস আমার বন্ধুর কাছে আস। ফেরেশতারা এসে মাপ দিলেন তো দেখলেন যে আরে তো আউলিয়াদের নিকটবর্তী, তো যে যাদের নিকটবর্তী ওই গ্রুপে গণ্য অন্তর্ভুক্ত হবে, ফের যে নেককারদের রূহ যে ফেরেশতারা গ্রহণ করে তারা তাকে নিয়ে গেলেন এবং আল্লাহ পাক তাকে মাপ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলেন। এই ঘটনা বর্ণনা করে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাহরিতে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন হাজা ফজলুন ফি সূরতে আদলিন, যে আল্লাহ পাক যে বাহ্যিকভাবে যেন একটা ইনসাফের ঘটনা ঘটালেন, দেখো আমি ইনসাফ করতেছি কোন দিকে দেখো নিকটবর্তী সেই গ্রুপের গণ্য হবে, বাহ্যিকভাবে একটা ইনসাফ একটা ফয়সালা করলেন ইনসাফ পূর্ণ, কিন্তু বাস্তবে সম্পূর্ণ আল্লাহ পাক নিজ দয়াতেই বন্দার মুক্তির ব্যবস্থা করলেন নাজাতের ব্যবস্থা করলেন। কিন্তু কিসে যে আউলিয়াদের বস্তির দিকে রওনা হয়েছে এইটুকুর বরকতে আল্লাহ পাক জানা যে লালু আম্মানু এত বড় মেহরবানি করছেন। এই জন্য আরেক হাদিসে কুলসিতে মহান রব্বুল আলমিন বলেন যেটা বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে হুমুল কৌম জালিসুহুম, আল্লাহর খাস বান্দারা এমন এক জামাত এদের সঙ্গে যারা সম্পর্ক রাখে আল্লাহ পাক এদেরকে হতভাগা বানান না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন না। বরং হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা তো আরো স্পষ্ট করে বলছেন ইন্না জালিসাহুম ইয়ানদারজুমাহুম ফি জামিমা ইয়াতাফাযযালু বিহি আলাইহিম ইকরামান লাহুম, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে ওই আউলিয়াদেরকে আল্লাহ পাক যেই মর্তবার নেয়ামত দান করবেন সবটা তার সম্পর্কওয়ালাদেরকেও আল্লাহ পাক দান করবেন ওই আউলিয়াদের প্রতি সম্মানের সম্মানের খাতিরে আউলিয়াদের সম্মানার্থে। শুনতেছেন ভাইরা এটা কোথেকে বলছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যে লা ইয়াসকাদ আলিসুম এইভাবে বলতে পারতেন রাসূল আল্লাহ পাক হুমুল কওমু ইয়াসাদু জালিসু, হতবারি জানিসছেন এটা হুমুল কাউম ইয়াসাদু জালিসুক, আমার খাস বান্দা আউলিয়ারা জাকিরিনদের এমন বান্দা এদের সঙ্গে যারা থাকে তারা ভাগ্যবান হয়ে যায়, এটা বলতে পারতেন। ইদির না বলে বলছেন তারা হতভাগা থাকে না, মানে তারা এতটা নিশ্চিত ভাবে নাজাতের ইন্তজাম হয়ে যায়। শুনতেছেন ভাইয়া, নাজাতের বিষয়টাকে স্পষ্ট করার জন্য যে যারা ভাগ্যবান হবে তো ঠিক আছে ভাগ্যবান, কিন্তু নাজাতের বিষয়টাকে নিশ্চিত করার জন্য আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহ এটা যে আমি তাদের জন্য নাজাতের ব্যবস্থা করবই করব। শুনতেছেন ভাইয়া, এজন্য আমরা ভাই যে ঈমান আল্লাহ পাক আমাদের নিজ দয়াতে দান করছেন আমরা কদর করি, ভালো আমল করি, নেক আমলের জিন্দগি বানাই, গুনাহ থেকে বাঁচি, হ্যাঁ না, মিথ্যা না বলি, গীবত না করি, ধোকা না দিই, ভিন নারীর প্রতি নজর না করি, বে পর্দা না করি, মদ জুয়া ঘুষ সুদে জড়িত না থাকি, জিন্দগি কয়েকদিনের চিরদিন এখানে থাকবো তো না, যাব পরকালের পথে আমরা পাড়ি দিব কিন্তু কি নিয়ে যাবো আমরা সাথে, হ্যাঁ আগাপি মৌজ সে কই বসার নেই, সামান সব বরস কাহ পল কি খবর নেই, অনন্তকালের সামান সম্বল যোগার আমাদের দায়িত্ব, কখন যে ডাক আসে থেকে সে বলা যায় না। এজন্য আর দেরি না করা যে এখনই আমরা প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দান করেন। ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আপনারা এত মহব্বতে আন্তরিকতার সাথে এতটা ধৈর্যের সাথে এবং এতটা সুশৃঙ্খল ভাবে এতক্ষণ পর্যন্ত দিনের কথা শুনছেন, যেটা দেখে আমি দারুণ ভাবে আপ্লুত এবং অত্যন্ত বেশি মুগ্ধ। আল্লাহ আপনাদেরকে দুজাহানে অনেক বেশি সম্মানিত এবং অনেক বড় মাপে আল্লাহ তাআলা পুরস্কৃত করুন। হুজুররা তো কেউ কিছু বলেন আর কি করেন, ইমাম সাহেব হুজুররা খতিব সাহেবরা কেউ কি এরপরে কি আপনাদের পড়ব দোয়া। আচ্ছা ভাই দোয়া করেন, তিনি ইমাম সাহেব মাশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد وعلى آله وأصحابه أجمعين، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাগফিরাতে কারণ কামিল আমাদের নসিব ফরমা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ জান্নাত মঞ্জুর করেন, জান্নাতের আমল আমাদেরকে তৌফিক দান করেন, জান্নাতি জিন্দগি আমাদেরকে নসিব ফরমা, জাহান্নামীদের জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন, ঈমানের মহব্বত ইসলামের মহব্বত নামাজের মহব্বত আমাদেরকে নসিব ফরমা, আল্লাহ আমাদের সংক্ষিপ্ত দুনিয়ার জিন্দগিতে আল্লাহ আপনাকে খুশি করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাকে রাজি করার মতো আমলের তৌফিক দান করেন, আপনাকে সন্তুষ্ট করার মতো আখলাক চরিত্র জিন্দগি আমাদের নসিব ফরমা, যেখানে থাকে যেহারে থাকে আপনাকে মহব্বত করার তৌফিক দান করেন, আপনার মধ্যে জীবনের সবকিছু উৎসর্গ করার তৌফিক দান করে, এক সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না থাকি, এক সেকেন্ডের জন্য আপনার কোন নাফরমানিতে লিপ্ত না হই, নফস শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ নফস শয়তানের সব তমাম ধোকা থেকে আমাদেরকে হেফাজত করে, এই মিসের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচান, এই মিসের সমস্ত ফাঁদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আল্লাহ আপনার সেই খাস রহমত আমাদের প্রতি আপনি মোতাবজি করেন, যে খাস রহমতের বরকতে বান্দা নফসের ধোকা থেকে রেহাই পেয়ে যায়, শয়তানের ধোকা থেকে রেহাই পেয়ে যায়, আল্লাহ আপনি বলছেন যে মা তাশাউন ইল্লা ইনশাআল্লাহ, আপনি চাইলে তো বন্দার হেদায়েত নসিব হয়, আপনি বলছেন যে আল্লাহ ইস্তাগফিরুহু মান ইয়াশা ওয়াইয়াহদিহু মান ইউনীব, আল্লাহ আপনি যাকে চান আপনার দিকে টান দেন, আপনি জজব করেন, তো সেই বন্দা বিলকুলই আপনার জন্য দেওয়ানা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জজব ফরমান, জজব ফরমান, জজব ফরমান, পীর চাই গায়বুয়া থা সে খুদা আফাজা জজব কেনা আফাজা, আল্লাহ মেহরবান মালিক আমাদেরকে মাফ করে দেন, জিন্দগির সব গুনাহ সব ভুল ত্রুটি সব নালায়েকি মাফ করে দেন, আল্লাহুম্মা ইগফির লানা মা কদ্দারনা ওয়া মা আখারনা ওয়া মা আলানা ওয়া মা আসরানা মেহরবান মালিক, সে শুনলাম আসরের পর থেকে এখানে তিনি কথাবার্তা হইতেছে, এখন কত রাত হয়েছে, এত লম্বা সময় পর্যন্ত আল্লাহ আপনার বন্দারা এই যে তিনের কথা শুনতেছেন, অন্তরে আপনার মহব্বত আছে কারণে আপনাকে খুঁজতে, আল্লাহ আপনার বন্দাদের এই মহব্বতকে আপনি কবুল ফরমান, এই আমলকে আপনি কবুল ফরমান, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য রহমতের ফয়সালা করেন, আমাদেরকে হেদায়েত কামিল নসিব ফরমান, নূর কামিল আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আমাদেরকে খুব নসিব ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ এবং ফুলুল জিন্দগি মোতাবেক আমাদেরকে সুন্দর জিন্দগি আপনি নসিব করে দেন, আল্লাহ তমাম কলুষিত এবং অভিশপ্ত জীবন থেকে কর্ম থেকে আমাদেরকে নাজাত দেন এবং হেফাজত করেন, আমাদের প্রতি দয়া করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের সবাইকে কবুল করেন, আমাদের সন্তানাদি আমাদের আপন জন প্রিয় জন সবাইকে কবুল করেন, তমাম দোস্ত মহিবিনকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন, এখানে দিনই মজলিসে মাহফিলের যারা উদ্যোক্তা ব্যবস্থাপক সহায়তাকারী এবং যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে মাফ করেন, সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, সকলের রোজগারে ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত দান করেন, অভাব অনটন পেরেশানি থেকে আপনি নাজাত দান করেন। ইজ্জত নসিব ফরমান, রহমত নসিব ফরমান, সকলের ঘরে ঘরে নূর নাজিল ফরমান, খাস রহমত নাজিল ফরমান, দুশ্মনদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, রহমত ও আফিয়তের জিন্দগি আপনি দান করেন, ইমান ও আফিয়তের রহমতের হালতে জিন্দগি দান করেন, ইমান এবং আফিয়তের হালতে দুনিয়া থেকে যাওয়া আমাদের জন্য মঞ্জুর করে, যতদিন চিন্তা রাখেন আল্লাহ আপনার বানায় চিন্তা রাখেন, আর যখন দুনিয়া থেকে নিয়ে যান আপনার সন্তুষ্টির হালতে আমাদেরকে আপনি আপনার রহমতে তুলে তুলে নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে চাও, চাইলে তিনি খুশি হন, না চাইলে গুসসা হন। আল্লাহ আমরা অভাবী, আমরা সমস্যাগ্রস্ত, আমরা বিপদগ্রস্ত, বিপন্ন, আমরা অনেক গুনায় জর্জরিত, দুয়ারে আজকে আপনার কাছে ফরিয়াদ এবং মিনতি, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে জান্নাত দান করেন, দুজাহানের সব নেয়ামত আমাদের জন্য মঞ্জুর করেন, সব মুশকিল আসান করেন, সব পরিসারি থেকে নাজাত দান করেন, আপনার মাহবুব বান্দাদের মধ্যে আমাদেরকে সামিল করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন কবুল করেন, আল্লাহ জরুর জরুর কবুল করেন, জরুর জরুর কবুল করেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন, কবুল করেন, রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন السلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم